This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভূত এফএমে। এবং ঢাকাতেও আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঠান্ডা তো পড়েই ছিল, ঢাকাতেও বেশ কয়েকদিন ধরে বেশ ঠান্ডা। সুতরাং এই শীতের রাতে জমজমাট হয়ে উঠবে ভূত এফএম, এটাই আশা করব। এবং আমার মনে হয় যে আপনারাও পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। শুনতে জানি কিভাবে আমাদের সাথে যোগাযোগটা করবেন। যদি আপনি আমাদের SMS পাঠাতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। অ্যান্ড আপনারা জানেন, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন, ভূত এফএম এখন উইথ গ্রামোফোন। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদের সাথে ফেসবুকে আপনারা কানেক্টেড থাকতে পারেন, চলে যান www.facebook.com/radio.fufti, অথবা চলে যান www.facebook.com/bhootfm.rasam। এবং আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। বিভিন্ন ধরনের পেজ রয়েছে, যে সমস্ত পেজে আপনারা শুধুমাত্র বিভ্রান্তই হন। সুতরাং এটা আপনারা দেখবেন যে কয়েকদিন ধরে আমরা ঠিক শো শুরু হবার আগের মুহূর্তে আমরা পোস্ট দিচ্ছি এবং কী ঘটনা থাকছে সেটা, এবং আগে থেকেও যে সমস্ত ঘটনা থাকবে সেই সমস্ত ঘটনার ছবি পোস্ট করেছি। গত সপ্তাহে, মানে এই সপ্তাহে, আমরা যেরকম একটা ছবি পোস্ট করেছি যেটা কানাডার একজন কানাডা থেকে লামিয়া পাঠিয়েছেন আমাদেরকে। সুতরাং যে সমস্ত পেজে আপনারা আছেন, যেগুলো ভুল পেজ, সেই সমস্ত পেজ থেকে বেরিয়ে এসে আপনারা চলে আসুন এই অরিজিনাল পেজটাতে। দুটা পেজ রয়েছে, আমি সবসময় বলি www.facebook.com/radio.fufti অথবা www.facebook.com/bhootfm.rasal। এই দুটো পেজে এসে আপনারা লাইক দিয়ে কমেন্ট করুন এবং জানিয়ে দিন কোন ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, কোন ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে না, কোন ধরনের ঘটনা আপনাদের বেশি বেশি করেছেন। এবং আমি আজকে শুরুতেই খুব ভালো লেগেছে যে আমি একদম ঘটনা শুরু হতে হতেই আমি দুটো ফেসবুকের পোস্ট পেয়েছি। যেমন শাকির লিখছেন যে বলছি ইন্ডিয়া থেকে। এছাড়াও রাজ আমাদের লিখেছেন যে প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগেই বলে দিলাম যে ফার্স্ট স্টোরিটা জোস। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রাখার জন্য। এবং আপনারা সবসময় এভাবে আমাদের উৎসাহ দেন বলেই আমরা এতটা দূর আসতে পেরেছি এবং আমরা যেতে চাই আরও বহুদূর আপনাদের সহযোগিতা নিয়েই। আর সে সাথে একটা কথা না বললেই না, ভূত এফএম শুরুর আগেই বলে দিতে হয়, সেটা হচ্ছে চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এবং এই মাসটায় আমাদের অনেক, মানে আমরা আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায় যে এই মাসটা যখন আসে এবং আমরা বুঝতে পারি। অনেকে, আমি অনেক সময় দেখি যে অনেকে বলে যে এই মাসটা আসলে, আমি কিন্তু বলতে শুনেছি বলে বলছি যে এই মাসটা আসলে আমরা একটু বেশি বেশি করি, আমরা দেশকে নিয়ে যেন অনেক বেশি, মানে পহেলা বৈশাখ আসলে আমরা এরকম ধরনের বলছি। বাট না, ব্যাপারটা হচ্ছে সবসময় আমার মধ্যে ছিল বলেই এই আমার মতন করে পালন করি। এবং আমি আমি আমার দেশপ্রেম, আমি 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 আমার দেশপ্রেম প্রকাশ করি। এবং পুরো বছর জুড়ে যদি আমার মাথার মধ্যে না থাকতো, একদিনের জন্য আমি আসলেই বাঙালি হতাম না। আমি সারা বছর বাঙালি, আমি মানে আজীবন বাঙালি আর কি। আমরা সবাই, আমি সবার কথা বলছি। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। এবং আমাদের প্রথম ঘটনা একটা জামালপুরের একটা ঘটনা, একটা স্টোরি রয়েছে জামালপুরের কোনো একটা স্টেশনের ঘটনা, খুবই অদ্ভুত ধরনের। এবং যিনি এখানে এসেছেন তিনি ঘটনাটি কারো কাছে শুনেননি, ঘটনাটি তার নিজেরই এবং তিনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন। শুনে দেখুন কেমন লাগে আপনাদের কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি এই মুহূর্তে যে ঘটনাটা বলবেন সেটা জামালপুরের যে স্টেশনটা, সেই স্টেশনটার নামটা কি?
অ্যাকচুয়ালি
আপনার নামটা আগে বলুন।
আমি হচ্ছে অরণ্য রিয়ন।
অরণ্য রিয়ন,
আমি এসেছি ধানমুড়ি থেকে।
জি,
বাট আমি এখন আমার যে ঘটনাটি বলতে যাচ্ছি,
আপনার হোম ডিস্ট্রিক্টের,
হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা মেলান্দি স্টেশন, আমার মানে বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা।
আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন?
অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়, অ্যাকচুয়ালি যখন আমার আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম, তখন থেকে আসলে মানে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার।
শুনি আপনার ঘটনা।
অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্ত বা স্টেশনটার পাশে যারা থাকেন তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বুঝি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি, তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি এক বছর পরপর বাড়ি যাই, তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় না। তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দি স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটার থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্স মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে ফোন করি, আর মেলান্দি ওই স্টেশনটাই একটা পাগল থাকতো, তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনত, পাগলটাকে। তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায় একই স্টেশনে একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা মানে তার যে সে পাগল ছিল বা তার বিহেভিয়ারগুলো কিন্তু পাগলের মতো ছিল না।
আপনি হ্যাঁ আমাকে বলছেন, অফিসার আপনি বলেন।
তো তার বিহেভিয়ারটা ছিল একটা মনুষ্যের মতো, সে পাগল ছিল সে পাগলামো করতো না।
আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো,
সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, অনেক তার চেহারা ছিল ফর্সা,
রাইট,
এবং এবং তার দাড়িগুলো ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল, মানে সে একটা মনুষ্যের মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দি স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাদের কাছে সে চাইতো বা যারা যারা তাকে কিছু দিলে সে খাইতো, অথচ কিন্তু সে কারোর কাছে কিছু চাইতো না, শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত,
সবার কাছ থেকে নিতে চাইতো,
নিতে চাইতো না বা সবাই তাকে দিলেও সে নিত না, এবং এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা সেও মানে সে পাগলটা নিত না, একটা অন্যরকম টাইপের একটা পাগল ছিল সে। সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনুষ্যদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ সে পাগলাম করে না। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন অনেক তখন ছোটই ছিলাম বলা যায়, তো আমি যখন বাড়ি যেতাম তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ, তারপর বিভিন্ন ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে একটু আনিজি ফিল করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে মেলান্দি স্টেশনটাতে আমি ওই শরীফ পাগলটাকে আমি ওই খাবারগুলো দিয়ে যেতাম এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকমভাবেই আমি 2013 ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, যেটা ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে এই একটা শীতের টাইমে হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013 যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল, 5টার দিকে আমার ট্রেন ছিল, 5টায় অগ্নিমিয়ার ট্রেনে যাব। তো ওই ট্রেনটাই যখন আমি উঠি, ওঠার পর রাতে পৌঁছাতে 9:30 বেজে যায়, 9:30 আমি ওই মেলান্দি স্টেশনটাতে পৌঁছাই। পৌঁছানোর পর তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দি স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নেবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম তার জন্য, কিছু খাবার, হ্যাঁ ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীফ পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো অ্যাকচুয়ালি আমি 2013 যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে স্যান্ডউইচ কিনি, মানে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনি। কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30 দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়, বাট অ্যাজুয়ালি যেখানে আমি তাকে দেখে আসছিলাম আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি।
সেদিন আর পেলাম না,
বাট আমি দেখলাম, একটু খুঁজে দেখলাম যে স্টেশনটা কিন্তু এখন নতুন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে করানো হয়েছে আর কি। পুরনো যেটা ছিল, তো পুরনো স্টেশনটার
অনেকটাই ভাঙা হয়ে গেছে আর কি।
তো ওইখানে একটা স্টোর ছিল, টেস্টো, ভাঙা টেস্টো, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টেস্টোটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীফ পাগলটাকে আমি দেখতে পাই, নোটিশ করি দূর থেকে।
আচ্ছা,
তো তার কাছে যখন যাই, যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনুষ্যদের মতো তার একটা
আচরণ।
পরে এক বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা, তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ কেমন আছিস তুই? তো সে বলে যে
তুই করে বলতেন।
হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম, শরীফ পাগল সবাইকে তুই করে বলতো, এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনত সবাই তাকে তুই করে বলতো।
বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে? তাও
শরীফের বয়স হবে 50 বছরের উপরে।
আচ্ছা,
তারপর আমি শরীফকে তুই করে বলতাম, বলাটা ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো, তো সবাই তাকে তুই করে বলতো, আর শরীফ পাগলটাও সবাইকে তুই করে বলতো।
আচ্ছা,
তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি আমি, তো এই খাবারগুলো তোর কাছে রাখ। তো আমি হচ্ছে আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে এনেছিলাম, তো সেই খাবারগুলো আমি ওকে দিই। তো সেই খাবারগুলো রাখি, রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব, তো আমাকে বলছে যে 10 টাকা দে। আর তার চাহিদাটা ছিল খুব সীমিত, সে ওই দেশের মানুষকে পছন্দ করতো, তাদের কাছ থেকেই সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম,
10-5 টাকা,
হ্যাঁ বেশি সে কখনো চাইতো না, তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে, অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে, পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটার খুব মানে একটু খুলে দেখি যে পাশে একটা 20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। দেওয়ার পরে সে আমাকে বললো যে কত টাকা দিলি, আমি বল পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না, 10 টাকা দে আমাকে।
আচ্ছা,
তারপরে আমি একটু আলোর মধ্যে এসে সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখতো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন, সবাই তো বের হচ্ছিলাম। পরে বললাম যে আমি পিছনের বগিতে ছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল, বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না, কারণ আমি এক বছর কি অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা
বলি, হয়তো ভালোভাবে নেবেন না,
নেবেন না, এই জন্য আমি তাকে বললাম না। আমি বললাম যে আমি পিছনে গ্রামেতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানি ব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো রাসেল ভাই, আমার রুমটাতে মানে আমি ঠিক বুঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে
হঠাৎ করে,
বাট আমি কিন্তু রুম থেকে
বেরিয়েছিলাম,
বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি না। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার ওই মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি, যে সামুজিটা আমাকে রিটার্ন দিল পাগলটা, তো ওই টাকাটা মধ্যে থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে, যে মানে অন্যরকমভাবে সেটা কিন্তু আমি নিইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো বা তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পারফিউম ছিল তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এ কারণে হয়তো বা স্মেলটা বেরোচ্ছে। তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3-4 দিনের মতো বাড়িতে ছিলাম, থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাসেল ভাই, আমি আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দি স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স, আর মেলান্দি স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে, মানে বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়, ইভেন মামার বাসার জানলা থেকেও স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবা, তো তুমি আজকে রাতটা আমাদের বাসায় থাকো, থাকার কালকে সকালে তোমাকে ট্রেন উঠে দিব, কালকে সকালে চলে যাবো, কালকে সকালে আমার 7:20 ট্রেন হবে, 7:20
আমি ঢাকা চলে আসবো,
হ্যাঁ ঢাকায় আমি ব্যাক করবো, তিন দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই, মামার বাসায় যাওয়ার পর তো রাসেল ভাই আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষরা কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, বিশেষ করে শীতের বেলায়, শীতের সময়টাতে তার খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এই তো ধরেন 9টা কি 10টার দিকে, গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে 9টা 10টার দিকেই কিন্তু কোনো সার শব্দ নেই। এটা কিন্তু ঢাকার বাইরে জিনিসগুলো কিন্তু
সবসময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। তারপরে
তো তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল, তো আমি ঘুমিয়ে যাই। তো আমার ঘুম আসছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2-3টা বেজে যায় কিন্তু ঘুমাতে ঘুমাতে রাতে। তো আমার ঘুম আসছিল না, আমার কেন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে যে স্টেশনগুলোর পিস্টুলগুলোতে কিন্তু লাইট জ্বালানো ছিল, মানুষজন বসে গল্প করছে, বেঞ্চে বসে টিভি দেখছে, মানে এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি, তো ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও, তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে। তো আমি ওকে ডাকলাম, তাকে বলছিলাম যে উঠো একটু বাইরে ঘুরে আসো, আমার ঘুম আসছে না। তো ও বলছিল যে ওর এক্সাম আছে কালকে, তো ও এখন উঠতে পারবে না, ওর ঘুমাতে হবে, কারণ কালকে খুব মর্নিং ওকে বের হতে হবে। তো আমি মানে একাই যাই, পরে একাই যখন আমি যাই স্টেশনে, যাওয়ার পর আমার ভাইয়া মানে অ্যাকচুয়ালি ওই পাগলটার প্রতি কেন একটা মায়া কাজ করতো, কেন একটা ভালো লাগা কাজ করতো, যে একটা পাগল অথচ কোনো পাগলামো করে না, একটা মনুষ্যদের মতো তার ভাব এত পরিষ্কার থাকে সবসময়, মানে তার পাগলের মতো তার কোনো ধরনের ক্যাটেস কিন্তু সে শো করতো না, মানে এত একটা ই ছিল আর কি, মানে একটা ডিফারেন্ট ছিল। তো আমি যখন স্টেশনটা যাই, যাওয়ার পর চাটা খাওয়ার পর আমি একটু হাঁটছিলাম, তখন তো আমি পাগলটাকে একটু খোঁজার জন্য মানে দেখছিলাম যে ওকে আমি এজুয়াল যেখানে দেখে আসতাম, সে ছোটবেলা থেকে 15 থেকে 16 বছর যাবৎ সে যেখানে থাকতো
একই জায়গায় থাকতো,
কিন্তু এরপর যে আমি তাকে দেখলাম মানে 2013-তে যে বাড়িতে যাই, তখন যে দেখলাম কিন্তু আমি ওই জায়গাটা তাকে পাই নাই,
এবং আজকেও পেলাম,
হ্যাঁ আমি ওই তখনও পেলাম না, ওই দিনটা তো আমি যে গেলাম তারপর তখন আমি পেলাম না। তো দেখি যে ওই যে ক্রিস্টলটা ছিল তার কিছুটা দূরে আজও সে ওই সাদা কাপড় পরে কিন্তু মাথা নিচু করেছিল, আমি দূর থেকে তাকে এটা দেখতে পেলাম। যখন আমি কাছে যাই, যার পর দেখি যে সে কাঁদছিল, আমি তাকে জিজ্ঞেস করি যে শরীফ কি হয়েছে তোর, তুই কাঁদছিলি কেন? আমি তাকে তুই করে বলতাম যে তুই কাঁদছিলি কেন, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তো ও আমাকে বলছে যে ওর খুব শীত শীত লাগছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা শোনার পর আসলে আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা পাগল, সে সবার কাছে চাইতে পারে না, সবার কাছ থেকে সে চায় না, তো তার শীতে কষ্ট হচ্ছে। তো আমি আমার গায়ে একটা জ্যাকেট ছিল অ্যাশ কালার, সে জ্যাকেটটা আমি খুলে ওই শরীফ পাগলটাকে দিলাম যে এটা তুই পরে নে। তো এটা দিলাম, তারপর সে নিল, নেওয়ার পর আমাকে বলছে যে টাকা দে। তো আমি বললাম যে কত টাকা, সে আমাকে বলছিল যে 100 টাকা দে। রাসেল ভাই এই ফার্স্ট সে আমার কাছে 100 টাকা চাইল, ইভেন ওই এলাকাতে যে সিলেটের লোকগুলো ছিল তাদের কাছে সে টাকা চাইতো, সে কখনো 10 থেকে 5 টাকার উপরে কারো কাছে চাইতো,
লাগতো না
আসলে, হ্যাঁ। তো 100 টাকা চাইলো প্রথমে, তো আমি তাকে 100 টাকা দিলাম, কারণ এতদিন পর বাড়ি যাই, যাওয়ার পর একটা পাগল পেলে একটা মায়া কাজ করে, ঢাকায় আসার পর তাকে আমি অনেক মনে করি, অনেক তার কথা মনে পড়ে। তো আমি তাকে 100 টাকা দিলাম, তারপর সে আমাকে বলে তুই চলে যা, আমার ভালো লাগছে না, মানে সে আমার সাথে কোনো কথা বলতে সে আর ইন্টারেস্টেড না, আমাকে বলতে চলে যা, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আমি চলে আসি, চলে আসার পর যখন স্টেশন থেকে বের হয়ে আমি সরাসরি যখন বাসার দিকে রওনা হয়ে গেলাম, তো ওই মেলান্দু স্টেশনটার খুব কাছেই আর কি, পাশেই একটা মানে মাঝামাঝির দিকে, আমার মামার বাসাটা স্টেশনটার মাঝামাঝির দিকে একটা কবরস্থান রয়েছে। তো দেখি যে ওই কবরস্থানে আমার গায়ের অ্যাসকালার একটা জ্যাকেট পরে, ওই রাতের তখন মেবি 1টা বাজে, তো 1টার দিকে একটা লোক কবরটার পাশে দাঁড়িয়ে মাথা নিচ করে আছে। তো কুয়াশার মধ্যে, অনেক শীত ছিল, কুয়াশার মধ্যে আমি জিনিসটা খুব মানে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। একটু কাছে যাওয়ার পর দেখি যে ওই শরীফ নামের পাগলটি কিন্তু ওই কবরের সামনে দাঁড়িয়েছিল। তো আমি ওকে মানে আমি তখন শকড হয়ে যাই যে সেই মানুষটিকে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমার সামনে যার কাছ থেকে আমি চলে আসলাম সে বসেছিল, এখন দেখি যে সে আমার আগে এখানে চলে আসছে। আর রাসেল ভাই ওইখানে আসার কিন্তু কোনো আদার কোনো ওয়ে ছিল না আসার, ওই আমি যেখান থেকে আসছি ওই দিকটা ছাড়া অন্য কোনো দিক রাস্তা ধরে আসার কিন্তু কোনো অপশন ছিল না, আর যদি থাকতো সেটা কিন্তু অনেক লং একটা ওয়ে, কিন্তু অনেক ঘুরে ফিরে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যাবে, যেখানে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো আসার পর আমি তো তখন মানে ওকে জিজ্ঞেস করি যে তোকে আমি মাত্র ওখানে দেখলাম এখানে তুই কবরের সামনে এত রাতে তুই দাঁড়িয়ে কী করছিস। শরীফকে যখন আমি এটা জিজ্ঞেস করি শরীফ কোনো কথা বলছিল না। তো একই খুশিন আমি ওকে 3 বার জিজ্ঞেস করি যে তুই এখানে মানে তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন, এত রাতে কবরের মাঝখানে এরকম কবরের সামনে দাঁড়িয়ে কী করছিস। যখন আমি 3 বার একই কোয়েশ্চেন করি সে যখন কোনো অ্যান্সার করছিল না, তো আমার তখন কেমন যেন লাগছিল যে একটা মানুষকে আমি কিছুক্ষণ আগে দেখলাম এখন আবার তাকে দেখছি, তো তারপর আবার আমি তাকে কোয়েশ্চেন করছি কোনো অ্যান্সার করছে না। তো আমি পাশে চলে আসি, আসার পর আমি যখন দরজা নক করি তখন মেবি রাত 1:45 বাজে, তো তখন আমার কাজিন দরজাটা খুলে, খোলার পর তো আমাকে দেখে সে অবাক হয়ে গেছে, বলছে যে এত শীতের মধ্যে তুমি কোনো শীতের কাপড় না পরে তুমি বাইরে গেছো, তোমার কষ্ট হচ্ছে না তুমি এত শীতের মধ্যে বাইরে গেছো। পরে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল ওটা আমি স্টেশনে গিয়ে শরীফ পাগোকে দিয়ে আসছি কারণ খুব কষ্ট পাচ্ছিল শীতে। তো এটা শুনে কিন্তু রাসেল ভাই আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল, আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন। তো আমি তাকে বলছি যে হাসছো কেন, একটা মানে জ্যাকেট দিচ্ছে আমি ঢাকায় গিয়ে আবার কিনে নিব, তো এটা আবার হাসির কি হলো, আমার কষ্ট মানে খারাপ লাগছে আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা তুমি হাসার কি হলো। তো সে দেখি আরও হাসছে, তো আমার কাকিমকে আমি জিজ্ঞেস করলাম আসলে হাসছো কেন, তো আমার কাকিম তখন বলছিল যে শরীফ পাগল আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে।
ওকে, তার মানে আপনি একজন, আচ্ছা আপনি দেখেন একটু কিছু ক্লো হয়ে গেছে, সুতরাং একটু তাড়াতাড়ি করতে হবে। যেটা হচ্ছে যে আপনার আপনি যখন এই জিনিসটা দেখলেন, যখন ওই পাগলটাকে আপনি দেখলেন, তখন কি তাকে একদম সরাসরি মানুষের মতো অবয়বী দেখেছেন আপনি?
আমি
কোনো ধরনের কোনো ভয়ঙ্কর কোনো কিছু না,
ছোটবেলা থেকে যেমন তো দেখে আসছিলাম
সেভাবেই দেখেছেন।
হ্যাঁ, সেভাবেই দেখেছেন।
এবার মানুষের অনেকে বলে যে এরকম ট্রান্সপারেন্ট কিছু দেখলেন বা ছায়ার মতো, এরকম কিছু না, একদম জলজ্যান্ত মানুষের মতো আপনি দেখেছেন এবং ভয়ের কিছু নেই তাকে দেখে।
আমি আমি তাকে কখনো ভয় পাইনি, কারণ সে মানে সে কিন্তু আমাকে অনেক পছন্দ করতো, আমার কাছে সে কিছু দিলাম
আমি জানি সেটা। সেটা আপনি যে ব্যাপারটা হচ্ছে যে ঢাকায় আসার পরে, ফিরে আসার পরে আপনার এই ধরনের কোনো সমস্যা বা তার সাথে আর কোনো দেখা স্বপ্নে হোক বা যে কোনো
এরকম কোনো দেখা হয়নি,
আর কোনোদিনই কখনো দেখা হয়নি?
না, দেখা হয়নি। তো আমার কাজিন যখন বলছে সে মারা গেছে, তখন তো এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না যে একটা মানুষকে আমি মাত্র দেখে আসলাম সে যদি 1 বছর আগে মারা যায় তো সে এখন আমার সামনে কিভাবে আসলো। তো এটা আমি শিওর হচ্ছে না, আমি আমার বাবাকে ফোন দিই
এবং আপনার বাবাও আসেন, আপনাকে বলেন যে এত ভয় পাওয়ার কিছু নাই, এখন ঘুমিয়ে যাও, পরে
পরে এটা দেখা
যাবে, এবং আপনি তারপরে ঢাকায় চলে আসেন।
হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকায় ট্রেনে উঠবো, তো আমি যে কবরটার সামনে দেখেছিলাম তাকে আমার কাজিন বলছিল যে ওই ওই কবরটাতেই আসলে, ওটাই হচ্ছে শরীফের কবর, ওখানে শরীফের কবর দেওয়া হয়েছে মারা যাওয়ার পর। তো মানে রাসেল ভাই এটাই যে আমি ওই এরপর আমি আরও 2 বার বাড়িতে যাই, 2013-14 মাসে আমি আরও আরও 2 বার বাড়িতে যাই, আমি একইভাবে শরীফের মানে দেখার জন্য আমি অনেক ট্রাই করি,
বাট তারপরে
আমি তারপরে কখনো দেখি না।
ধন্যবাদ আপনাকে।
রাসেল ভাই একটা কথা শেষ করি, তারপরে আমি ওই স্টেশনটাতে আমি আমার আরও পরিচিত অনেক মানে যাদেরকে সে পছন্দ করতো শরীফ তাদের সাথে আমি কথা বলি, তো আমি জানতে পারি যে শরীফ যাদেরকে পছন্দ করতো এখনো নাকি মাঝে মাঝে ওইসব লোকদেরকে
অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা সরাসরি যেটা করবো একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আপনার আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। স্টে টিউনড টু রেডিও ফুডি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং ঘড়িতে সময় রাত 12:29। আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। প্রিয়াঙ্কা আমাদের SMS করেছেন, জাকিউর আমাদের দিনাজপুর থেকে SMS করেছেন, এবং তিনি লেপের ভেতর থেকে শুনছেন ফার্স্ট স্টোরিটা তার কাছে লিখেছেন। হ্যালো, হাউ আর ইউ? এবং মাসুম ভাই হোয়াটসঅ্যাপ, আমরা সবাই ভালো আছি। সাবরিন ইসলাম আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে পাগলের স্টোরিটা তার কাছে অসাম লেগেছে, সাজ্জাদুল কবির চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমন খান এবং তিনি এসএমএস করেছেন আচ্ছা নামটা জায়গার নামটা বুঝলাম না এমডি আমিনুল আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে ছাড়া এসএমএস করেছেন প্রিয়াঙ্কা কেরানীগঞ্জ থেকে ডিজে সজীব আমাদের এসএমএস করেছেন এসএমএস করেছেন আকাশ এবং সারিয়া মিরপুর দুই থেকে এবং ফার্স্ট স্টোরিটা ভালো ছিল লিখেছেন সোহান আমাদের এসএমএস করেছেন এবং তিনি তিনি লিখেছেন যে তিনি তিথি একসাথে ভূত এফএম শুনছেন হানিফা আমাদের টুইন টাওয়ার থেকে এসএমএস করেছেন অর্থাৎ ঢাকা থেকে এবং তিনি লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট নাফিজ এবং মিম খুলনা থেকে এছাড়া দেখতে পাচ্ছি দেলোয়ার আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাহার খিলগাঁও থেকে পাপড়ি ভূতেরগড়ি থেকে এসএমএস করেছেন এবং তিনি আজকে আমরা কাজিন সজীব ভাই তানজিল আন্না আরাবি ফুয়াদ আরও অনেকে সবাই শুনছি আপনার আসার কথা ছিল কোনো একজনকে নিয়ে পাপড়ি সুতরাং আমি চাইবো যে আপনি যতটা দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে নিয়ে আমাদের কাছে নিয়ে আসুন আপনার সেই অতিথিকে যিনি তার ঘটনা শেয়ার করতে চান গত উইকে আপনি বলছিলেন রাকিব আমাদেরকে এসএমএস করেছেন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও মাহরাফা তাবাসুম সিলেট থেকে আমাদেরকে এছাড়া রোমেল এসএমএস করেছেন এসএমএস করেছেন কেয়া মিরপুর দশ থেকে রিচি আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন তিনি ফার্স্ট এসএমএস করলেন এবং আমাদেরকে এসএমএস এবং তিনি বলেছেন প্রথম এসএমএস করে তিনি বলেছেন এসএমএস না পড়লে আমরা তিনি আর এসএমএস করবেন না বাট আমি খুবই লাকি যে আরও অনেকেই অসংখ্য এসএমএস করেন পড়া হয় না তারপরেও করে যান এবং তারা এই কথা বললে আসলে আমার মানে খুবই মানে মুশকিল ছিল আর কি আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং আফরিন এসএমএস করেছেন ফার্স্ট স্টোরিটা তাদের কাছে ভালো লেগেছে এছাড়া আমাদেরকে প্রকৃতি এসএমএস করেছেন তেজকুনিপাড়া থেকে এছাড়াও প্রিন্স আমাদের এসএমএস করেছেন কুচুক্ষেত থেকে আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমার যে পেজটি রয়েছে সেখানে অনেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে রেডিও ফুর্তি অ্যাপ দিয়ে ভূত এফএম শুনছেন অনেকেই সেটা অনেকে লিখছেন এই পেজে আপনি দেখেই দেখতে পাবেন লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে এমডি তারিকুল ইসলামের কাছে এবং এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মুন্না জামান এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ বিজয় দাস বিজয় এবং আমাদেরকে এসএমএস এখানে কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন আরও অনেকেই এখানে রফিকুল ইসলাম রফিক লিখছেন ভালো লাগছে এবং আমাদেরকে মমিনুল আলম নিপুণ লিখেছেন যে তিনি বলেছেন যে প্রশ্নপত্রের মতো আগেই স্টোরির যে টপিক সেটা আউট হয়ে গেছে হ্যাঁ স্টোরির যে টপিক সেটা আউট হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনাদের ছবিটা দেখানোর জন্যই এবং আপনাদের ছবিটা ভালো করে দেখুন এরপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ঘটনাটা পড়ব ফুর্তির পেজে অনেকেই কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে ইব্রাহিম হুসাইন আমাদেরকে লিখেছেন রাসেল ভাই গ্রামের ঘটনাগুলো ভালো লাগে হ্যাঁ গ্রামের ঘটনাগুলো ভালো লাগে ঠিক একইভাবে অনেকের শহরের ঘটনাও ভালো লাগে আমাদের সব সব ঘটনাই শোনাতে হবে ইব্রাহিম এবং আপনি এমন কোনো দিন মনে হয় খুব কমই পাওয়া যাবে যে ভূত এফএমে শহরের ঘটনাই শুধু রয়েছে গ্রামের কোনো ঘটনা নেই এরকম কিন্তু খুব কমই পাওয়া যাবে সব কিছু মিলিয়েই থাকে তাই না আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে হন্টেড সোহাগ লিখেছে আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শেখ সাব্বির আমাদেরকে লিখেছেন যে তারা পাঁচ বন্ধু মিলে শুনছেন এবং আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এখানে করেছেন মিতুল এমটি আমাদেরকে লিখেছেন যে মোবাইলে তার চার্জ নেই ভূত এফএম পুরো শুনতে পারবেন গ্যাস নিয়ে টেনশনে আছেন আজ পর্যন্ত কোনো এপিসোড মিস করেন নাই রিয়াদ হাসান লিখেছেন এখানে এছাড়া আমাদেরকে এসি অন্তর রয় ফুলপুর থেকে শুনছেন সেটা জানিয়েছেন এখানে এছাড়া আমাদেরকে আশিকুর রহমান লিখেছেন যে ঘটনাটা হলো সেই ঘটনায় তিনি ভয় পাননি ওকে ফাইন আমরা যারা এসএমএস যারা ইমেল করতে চান একটু বলে রাখি তারা মোবাইলের মেসেজ তারা হচ্ছে ইমেল অ্যাড্রেস একটু মনে রাখবেন কাইন্ডলি এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট পেড ফিফটি ডট এফ এম উইচ ইস ডিএইচ ডাব্লিউটি এফ এম অ্যাট দ্য রেট আর এডিআইও এফ ও আর টি আই ডট এফ এম আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/ radio.phutti অথবা www.facebook.com/bhutfm.rasel যে পোস্ট করে রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আমার যে পেজ আছে আর যে রাসেল ভূত এফএম পেজ যেটা বলছি www.facebook.com/bhutfm.rasel সেখানে গিয়ে আপনি দেখবেন একটা ছবি পোস্ট করা রয়েছে যে ছবিটা লাস্ট উইকে অর্থাৎ এখন তো শনিবার হয়েই গেছে সুতরাং সেই উইকে আমি পোস্ট করেছিলাম এবং সেইখানে কানাডা থেকে লামিয়ার নিজের তোলা একটা ছবি দেওয়া আছে এবং সেই সাথে লামিয়া একটা ইমেইল করেছিলেন আমাদেরকে সেই ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ছবিটা কেন দিয়েছিলাম বুঝতে পারবেন তাহলে এবং এই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তোলা ছবিটা এবং সেই ছবিটা দেখে যেন আপনারা ওই এলাকাটা বা ওই আবহাওয়াটা বুঝতে পারেন, চারিদিকে বরফে ঢাকা, সামনেটা গ্রেভিয়ার্ড, সো যেন বুঝতে পারেন সেই জন্যই আমি এইটা দিয়েছি এবং আপনারা শুনুন ঘটনাটা। হাই, আমি লামিয়া, আমি কানাডাতে থাকি মন্ট্রিয়েলে, ইয়েট আমি আপনাদের রেডিও শোটা রেগুলার শুনি এবং ফলো করি। আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট, আচ্ছা তিনি সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার বা প্যারানর্মাল সব কিছুতে তিনি অনেক আগ্রহী এবং তার কাছে আরও মানে ভবিষ্যতেও তিনি আরও অনেক ঘটনা শেয়ার করতে চান সেটা তিনি লিখেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখন একটা ঘটনা শেয়ার করতে চান উইচ হ্যাজ হ্যাপেন টু মি অ্যাবাউট টু উইকস অ্যাগো, মানে দু সপ্তাহ আগে তার কাছে এই ঘটনাটা ঘটেছে এবং তিনি লিখেছেন যে তিনি এখন কলেজের ফার্স্ট সেমিস্টারে, আগে তিনি লিখেছেন যে আমার কলেজের একটু হিস্ট্রি এবং ডিসক্রিপশন দিচ্ছি, আমি যেই কলেজটাই পড়ি ওটা অ্যাট দ্য বিগিনিং অফ 19th century, এটা গার্লস মিশনারি স্কুল ছিল, ওখানে নানসরা পড়তো এবং থাকতো। আমাদের কলেজের পাশে এখনও চার্চ আছে এবং আমাদের কলেজের অ্যাকচুয়ালি দুটা বিল্ডিং আছে, ওই দুটা বিল্ডিংয়ের অ্যাবাউট 5 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্সে এই দুটা বিল্ডিংয়ের যেই মাঝের পথটা তার দুই পাশে কবরস্থান, গ্রেভিয়ার্ডটাতে নানদের কবর দেওয়া হয়েছিল, প্লাস আরও অনেক কবর আছে। এখন এই কলেজটার সঙ্গে অ্যাকচুয়ালি দুটো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, প্রথমটা হলো যে এটা একটা মেয়েদের স্কুল ছিল, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা গণকবর। 18th century এই এলাকাতে কলেরা হয়েছিল এবং তখন এই রোগ হওয়া মানেই মানুষ মারা যাওয়া, তো এলাকার অথরিটিস যারা ছিলেন তারা কলেরাতে মারা যাওয়া মানুষগুলো যারা ছিলেন তাদেরকে গণকবর দিয়েছিলেন, বিকজ তারা সুস্থ মানুষদের সঙ্গে এই রোগাক্রান্ত মানুষের লাশ মিশে যাক এটা কিনা তারা চাননি। এবং যেখানে গণকবর দেওয়া হয়েছিল ওইটা বর্তমানে আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশন রুম। এখন আসি একটা হিস্ট্রিতে, যেই নানরা স্কুলে থাকতো তাদের বিভিন্ন ধরনের রুলস ছিল এবং দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে একজন সেই রুলটা ব্রেক করে অ্যান্ড শি গট কট, এবং ধরা খাওয়ার পরে যেটা হয় সেটা তার উপরে অনেক ধরনের টর্চার করা হয় এবং সেই সে হচ্ছে যেটা করে সেটা সে দিতে পারে না এবং সে কারণে আত্মহত্যা করে, এবং সে যেই সিঁড়ি কোথা থেকে আত্মহত্যা সে যেই সিঁড়ি থেকে আত্মহত্যা করে সেই সিঁড়ির রেলিংয়ে গত 2 বছর আগেও তার মানে ওই আত্মহত্যা করার কোনো একটা সাইন ছিল আর কি, লেগেছিল এবং পরে কলেজের রিনোভেশন করা হয় এবং ওটা কিছু চেঞ্জ করা হয়, এবং আশ্চর্য হলেও সত্যি এটাই যে রুমটাতে ওই মহিলা থাকতো সেটা এখন আমাদের টিচার্স রুম। সেই রুমটাতে যতই হিট দেওয়া হয় না কেন, যতই মানে এটাকে আইসোলেট করা হয় না কেন, রুমটাতে অলওয়েজ সেই রুমটা ঠান্ডা থাকে। এবং এখন বলি আমার সাথে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে, আমি 2 উইকস আগে এক স্যাটারডেতে কলেজে যাই, বাসায় একটু রাগারাগি হয়েছিল প্লাস লাইব্রেরিতেও একটু কাজ ছিল তাই কলেজে যাই, এবং আমার খেয়াল ছিল না যে কলেজ খোলা থাকলেও কলেজের লাইব্রেরি স্যাটারডেতে বন্ধ থাকে, সো আমি যাওয়ার পর দেখি যে লাইব্রেরি বন্ধ, কিন্তু বাসাতেও আসতে ইচ্ছে করছিল না, সো আমি 4th ফ্লোরে যাই, ওখানে জানালার পাশে বসার জায়গা ছিল, জানালা দিয়ে ক্লিয়ারলি কবরস্থান দেখা যায় এবং বাসার জায়গার ঠিক অপোজিটে একটা ল্যাব আছে কিন্তু ওটা অন্ধকার, কেউ নেই, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে যেটা কেউ নেই সি থ্রু উইন্ডো, এবং আমি 4th ফ্লোরে একা ছিলাম, ইনফ্যাক্ট পুরো কলেজে এই মাত্র গুণে 5-6 জন ছিল, বাকিরা সব একতলায় ছিল এবং ক্যাফেটেরিয়াতে ওদের অ্যাসাইনমেন্টের কাজ করছিল। আমি গিয়ে জানালার পাশে বসলাম এবং জানা অজানা ব্যাপার বারবার ল্যাব রুমের দিকে তাকাচ্ছিলাম, মানে না চাইতেও বারবার উনি তাকাচ্ছিলেন ল্যাব রুমের দিকে, এবং বিস্ময়কর ব্যাপার যে ওই রুম থেকে একটা বিকট শব্দ আসছিল, ঠিক ডেন্টিস্টদের হাতে দাঁত ক্লিন করার একটা যন্ত্র থাকে এবং সেটা যেরকম একটা শব্দ হয় সেই যন্ত্রটা অন করার সাথে সাথে, অন করলে যেই শব্দটা হয় অর্থাৎ উনি স্কেলিংয়ের যে মেশিনটা আছে সেই মেশিনটার কথা বোঝাতে চাচ্ছেন, এবং আপনারা জানেন অনেকটা সময় মানে কাছাকাছি ড্রিল মেশিনের কাছাকাছি শব্দ হয় আর কি, এবং সেরকম একটা শব্দ, অথচ উকি দিয়ে দেখি যে নো ওয়ান ইজ দেয়ার, এবং কেউ ছিল না সেখানে, রুমটা অন্ধকার এবং কিন্তু একটু পরপর আওয়াজ আসছে। আমি পাত্তা না দিয়ে জানালার দিকে তাকালাম, এবং তাকিয়ে দেখি গাড়ি যাচ্ছে, একটার পর একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক গুনি নাই, তবে 60-70টার নিচে হবে না গাড়ির সংখ্যা। প্রায় আধা ঘন্টা ধরে যাচ্ছিল একটা অর্থাৎ লাইন দিয়ে। মনে মনে করলাম কোনো কি বিশেষ দিন আজকে, সবাই তাদের আত্মীয়দের কবর দেখতে আসছে, তবে তাই বলে এত গাড়ি? কিছুক্ষণ পর শুনি কয়েকটা মেয়ের হাসির আওয়াজ, জুতার আওয়াজ, ব্যাগে ব্যাগের চেইন টানার আওয়াজ, হঠাৎ হাঁচির আওয়াজও শুনলাম। আমি মনে করলাম ওরা হয়তো আসছে এমনি জানালার পাশে বসে বসে, আশেপাশে জানালার পাশে বসে আছে। অপোজিটে অপোজিট দেয়ালে দেখি যে সূর্যের আলোয় ওদের ওদের কোনোই ছায়া নেই এবং আমারটা আছে। আমি তখনই উঠে গিয়ে একটু সামনে এগিয়ে গেলাম, দেখি কেউ নেই, পুরো করিডর খালি। এবং পুরো করিডরই খালি, ফোর্থ ফ্লোর কেন, সিঁড়ি, ওয়াশরুম, কোথাও কেউ নেই। দেন আই থট প্রবাবলি একা একা আছি, তাই সব চিন্তা আমি করছি। আমি যখন কলেজ থেকে বের হতে থাকি তখন ওই রাস্তা দিয়ে বের হই এবং যেখান দিয়ে গাড়িগুলো পাস করছিল তখন আমার মাথায় খেয়াল আসে ওই রাস্তাটা একটা চিপা গলি। এতক্ষণ খেয়াল ছিল না, বেশি হলে একজন মানুষ লম্বালম্বিভাবে ওইখান দিয়ে যেতে পারবে এবং এবং পাশা মানে পাশাপাশি দুজন মানুষ হাঁটতে পারবে না ওইখান দিয়ে, এরকম একটা অবস্থা। জিপ, মাইক্রোবাস, ক্যারাভান, প্রাইভেট কার, হয়তো আমার হ্যালুসিনেশন, হয়তো না, কিন্তু এর এক্সপ্লেনেশন কি আছে কারোর কাছে? আই হোপ ইউ শেয়ার মাই ইনসিডেন্ট অন টু ইউর শো। অ্যান্ড আমি সেটা শেয়ার করে ফেলাম, ইয়েস আমি শেয়ার করে ফেলেছি। অ্যান্ড আপনারা জানাবেন যে কেমন লাগছে SMS এর মাধ্যমে, আপনারা জানাবেন ফেসবুকে, আপনারা জানাবেন ইমেইলের মাধ্যমে যে কেমন লাগছে। আমি অনেকেরই এখনো দেখতে পাচ্ছি যে ইমেইল এখানে আছে, আমাদের নাটোর বাগদিপাড়া থেকে SMS করেছেন আমাদেরকে ইমবাদুল তিথি, এছাড়াও নিশা বনশ্রী থেকে SMS করেছেন, এছাড়া আমাদের এবং তার কাছে প্রথম যে ঘটনাটা সেটা ভালো লাগেনি সেটা তিনি জানিয়েছেন। রায়হান আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মিলন, এবং আমাদেরকে জিসান SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে আলামিন খান, এবং আমাদেরকে সিলেট থেকে সাইফুল ভাই SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রাফি খুলনা থেকে, এছাড়াও মাসুদ রানা আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফাহিম সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@40.fm। এছাড়াও আমাদেরকে যদি আপনারা ইমেল করে ঘটনা পাঠাতে পারেন এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করে ঘটনাটিকে আপনি এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, অবশ্যই যারা এসে শেয়ার করতে চান তারা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার মিস করবেন না। আর ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে চলে যান www.facebook.com/radio.phoorthi অথবা www.facebook.com/bhootfm.rasel এই দুটো অ্যাড্রেসে। এবং আপনারা দেখতেই পাবেন আমার যে পেজটা রয়েছে সেই পেজে যে ঘটনাটা এইমাত্র বললাম সেই ঘটনাটা ছবি দেওয়া আছে। আমরা একটা অডিও ক্লিপ শুনব এবং তারপরে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে এবং তারপরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আহমেদ আলিফ ইসলাম, আমি উত্তরা দক্ষিণখান থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটি আমার সাথে এবং আমাদের বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটে ঢাকার রায়ের বাজারে, আমরা রায়ের বাজারে একটা বাসায় ভাড়া থাকতাম। তো আমি আমার মা এবং আমার ছোট ভাই এক বিছানায় ঘুমাতাম এবং আমার বাবা অন্য একটি রুমে অন্য একটি বিছানায় ঘুমাতাম। তো সেদিনও আমরা যথারীতি আম্মার সাথে ঘুমিয়ে আছি আর আব্বা অন্য একটি রুমে ঘুমাচ্ছিল, কথা বলছি আম্মার সাথে। রাত 2টা তখন হয়তো এরকম বাজে, আমি আম্মার সাথে কথা বলছি, আমার ছোট ভাইও কথা বলছে, হঠাৎ দেখলাম আব্বা আমাদের রুমে ঢুকলো, আব্বার গায়ে লাল কুটি, মানে লাল কুটি পরা। তো আব্বা আমাদের মশারি টেনে আমাদের বিছানায় উঠে এলো। তো আম্মা অবাক হয়ে বললো যে তুমি এত রাতের বেলা লাল কুটি কেন পরেছো? আব্বা বললো যে এমনি পড়লাম। তো এই মধ্যে থেকে ওই রুম থেকে আব্বা আমাদের আব্বা বলে যে রিনা কার সাথে কথা বলো? তো আম্মা খুব অবাক হয়ে যায়, আম্মা অবাক হয়ে বলে যে তুমি ওই রুমে ধরো এটাকে। হ্যাঁ, তো আব্বা ওই ঘর থেকে বলে যে আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি, দেখি আমি আসতেছি, দেখি অনেকে আছে। আর এদিক থেকে লালকুটি পড়া যে লোকটা, সেও মশারি থেকে উঠতে উঠতে বলে যে দাঁড়াও আমি আসতেছি দেখি। ওই লোকটা মশারি থেকে বের হওয়ার সাথে সাথে ভ্যানিশ এবং আব্বার রুমে ঢুকে যায়। ঢুকার পরে আব্বাকে বলা হয় সব ঘটনা। পরে আমরা বুঝতে পারি যে এটা হয়তো অলৌকিক কিছু ছিল, জিন টিন বা এরকম কিছু ছিল। আর আমাদের ওই রায়বাজার এলাকায় অনেক পুরনো হিন্দু বাড়ি ছিল, অনেক মানে মানে ওই জায়গাটা একটু হন্টেড টাইপের ছিল। সেজন্য আমরা পরে ধারণা করি যে এখানে যেহেতু এরকম নানা রকম বাড়ি টাড়ি আছে এবং নানা রকম কথা শোনা যায়, কাজে এটা তো জিন টিন বা এরকম কিছু একটা ছিল হয়তো বা। তো আসলে ভাই এটা ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Grounding Form.
আরো এক দর্শকের স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমি এই মুহূর্তে আরও একজন নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এবং আপনি প্লিজ বলবেন একটু আপনার নামটা কি এবং তারপর আপনার ঘটনা যাব।
হ্যালো এভরিওয়ান, আমি সাইফুর রহমান তুহিন, আমি আসছি গাজীপুরে শ্রীপুরে কাফিলাতুলি থেকে।
ওকে, শুনি আপনার ঘটনা।
আমার ঘটনা হচ্ছে রাসেল ভাই, দুদিন যাবৎ আমার লাইফে ঘটে গেছে একদম বাস্তব। সেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, ওর একটা পুকুর ছিল, সেখানে নাকি ভূতের খুব উৎপাত। তো গত বছর ডিসেম্বরের দিকে সে আমাদের বাসা আসছে, তো সে বলছে যে তার এই ব্যাপার, তার পুকুরে নাকি অনেক ভূতের উৎপাত।
এটা কোন জায়গায় কথা
বলছেন আপনি? হচ্ছে আপনার নরসিংদী জেলার শিবপুর থানায়।
আচ্ছা, ওকে।
তো আমরা তারপর কিছু ঘটনা সে বলে, তো ঘটনা বলার পর আমরা ডিসাইড করি যে আমরা যাব। তো তার কিছুদিন পর আমরা কয়েকটা কাজিন মিলে আমরা ডিসাইড করি যে আমরা যাব। সে গত বছরের ডিসেম্বর মাস, আমার তারিখটা সঠিক মনে নেই। তো আমরা গেলাম, আমি আর মিশু আর হচ্ছে আরিফ, আমরা তিনজন মিলে আমরা গেলাম। তো যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপর বিকেলবেলা ঘোরা টোরা করে তারপর আমরা রাতে খাওয়ার পরে এই পুকুরের উদ্দেশ্যে রওনা দিই, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। তো আমরা যে যার মতো প্রিপারেশন নিলাম, কেউ টর্চ লাইট নিল, কেউ ম্যাচ নিল। নেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গ্রামটা সম্পর্কে আমরা আগে বেশি কিছু জানতাম না। তো তারপর আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে কুয়াশা, শীতকাল, তিন চার হাত সামনে কি আছে তা দেখতে পারতেছি না। তো তারপর অজানা একটা ভয় বুকের ভিতর তো কাজ করতেই ছিল। তো আমরা যাচ্ছি, তো 5 থেকে 10 মিনিট হাঁটার পর তারপর আমরা পুকুর পাড়ে পৌঁছালাম। তো পুকুরটা বর্ণনা আমাকে মনে হয় দিতে হবে যে পুকুরটা ছিল রাস্তার পশ্চিম পাশে, আর পুকুরের দক্ষিণ পাশে ওই পুকুরের কর্মচারী থাকার জন্য একটা টিনের ঘর ছিল। তো আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে টিনের ঘরের দিকে আমরা রওনা দিলাম। তো এরকম সময় আমি সবার পিছনে ছিলাম, পিছনে ফোনে কথা বলতেছি একজনের সাথে। সে জিজ্ঞেস করতেছে যে ভূত কিছু দেখছি কিনা। তো আমি বলতেছি না, আমি এখনো ভূত দেখি নাই, তবে কিসের ভূত, ভূত তো মনে হয় নাই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন দক্ষিণ পাশে যাই, তার কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে পুকুরে পড়ে গেলাম আর কি। কোনো রিজন ছিল না পড়ার, তারপর আমি পড়ে গেলাম জানি না। তো তারপর ওরা পিছনে তাকিয়ে দেখে যে আমি পুকুরে আছি, আমি কোমর পর্যন্ত আমার ভিজে ছিল, বাট মোবাইলটা পরে নেই, আমি দাঁড়িয়ে আছি। তো তারা আমাকে টেনে তোলার পর তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর ওই ঘরে গিয়ে বসলাম। তো ঘরে বসার পর গল্প টল্প করতেছি আমরা। তো এরকম সময় আমার যে বোনের হাজব্যান্ড ছিল সাগর ভাই এবং আরিফ কাজিন, ওরা কী করলো যে পুকুরের মাঝখানে একটা মাচা ছিল, ওই মাচার মধ্যে মশারি তারপর ল্যাপটপ সব কিছুই ছিল। তো থাকার পর ওরা ওই জায়গায় গেলো আর কি, যে ওই জায়গায় একটু রেস্ট নেবে, শুয়ে থাকবে। তো এদিকে আমি আর মিশু কী করলাম যে দুইটা কর্মচারী ছিল ওদেরকে নিয়ে কাঠ খেলতে বসলাম। তো আমরা কাঠ টাট খেলতেছি, বাজি দৌড়ে আর কি কাঠ খেলতেছি। খেলার পর তো গেম টেম কেউ কাউকে দিতে পারতেছি না। তারপর রাত মোটামুটি 12টার উপর বাজে, তেমন সময় আমরা ওই দুই কর্মচারীকে বললাম যে আপনারা দোকান থেকে কিছু নিয়ে আসেন, আমরা খাই, ক্ষুধা লাগছে, আমরা এক জায়গায় বসি আর ওদেরকে ডাকি আসতে। তো ওরা দোকানের দিকে চলে গেল। চলে যাওয়ার পর আমরা আর মিশু বসে আছি, তার চারদিকে কোনো শব্দ নেই, একদম নীরব কুয়াশা, তারপর প্রচণ্ড শীত, এর মধ্যে আমরা বসে আছি। তো হঠাৎ করে আমরা নোটিস করলাম যে পুকুরের পশ্চিম পাশে একটা ঢিল পড়ল, মানে টুক করে ঢিলটা পড়ল। আমরা তেমন একটা পাত্তা দিই না যে ঢিল তো পড়তেই পারে, হয়তো আবার গাছ থেকে কোনো একটা কিছু পড়ছে। তো আমরা তখন কিছু না করে গল্প করতেছি দুজন মিলে। তো গল্প করতেছি, তার কিছুক্ষণ পর আবার ডিল পড়লো। তখন আমরা ব্যাপারটা পাত্তা দিই যে আসলে এত রাতে এত শীতের মধ্যে গ্রামের মানুষ তো আর বের হবে না, তো যে আসলে কি আমরা দুইজন মানুষ একদম ধর নতুন, আগে এই এলাকাতে আসি নাই, তো আমরা একটু ভয় পেয়ে গেলাম। তারপর মিশুকে বললাম যে মিশু কিছু হয় নাই, দেখি কি হয়। আর আমরা বসে থাকলাম, তারপর দেখলাম যে ডিল তো পশ্চিম দিকে পড়তেছে, আস্তে আস্তে আমাদের টিনের ঘরের দিকে আসতেছে এগিয়ে, মানে ফার্স্টে পশ্চিম দিকে পড়ছে, তারপর আর একটু ডিস্টেন্স কমে পড়তেছে, এরকম করতে করতে আমাদের দিকে আসলো। তারপর হঠাৎ করে মানে ওই তারা আরিফ এবং সাগর বাই যে মাথার মধ্যে শুয়েছিল, ওই মাথার উপর টিন ছিল, টিনের ছাদের মধ্যে একটা ডিল পড়লো। তো আমরা মানে কি বলবো যে ভীষণ ভয় পেয়ে যাই। আর টিনের ঘরটার পিছনে রাসেল ভাই ছিল যে একদম বাজার, টিনের পিছনে বাজার ছিল আর সামনে ছিল পুকুর, তিন দিকে। তো আমরা ভয় পেয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমরা কি করব। তারপর শুরু হলো ডিল, তারপর আমরা ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা কোনো সাড়া দিচ্ছে না ওই ইয়ে থেকে। তারপর আস্তে আস্তে ডিলগুলো আমাদের টিনে চালে এসে পড়লো। তো এই সময় মিশু একদম পুরো নার্ভাস হয়ে গেল এবং সে ভয় পাচ্ছে, তার চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে ভয়ে। তো এক সময় দেখলাম যে টিনের বেড়ার মধ্যে হাত দিয়ে দৌড় দিলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম হাত দিয়ে দৌড় দিতেছে,
টিনের বেড়া ওই যে খড় করে একটা শব্দ,
হ্যাঁ খড় করে যেরকম শব্দ হয়,
সেটা আপনি শিওর যে বাইরে কেউ নাই?
না আমি শিওর, ওভার শিওর যে বাইরে কেউ নাই।
আচ্ছা,
তো হাত দিয়ে দৌড় দিচ্ছে আবার ইয়ে করতেছে। তো আমি তো একা জায়গা ভয় পাচ্ছি, মিশু ভয় পাচ্ছে, তো আমি বললাম যে মিশু কিছু হয় নাই, আমি আবার ভূতের উদ্দেশ্যে বলতেছি যে নেক্সট কি দেখাবি, নেক্সট কি দেখাবি, এগুলো তো দেখাচ্ছিস। তো তারপর আমাদের সামনে টিনের ঘরটার চালা ছিল, যে জাপ বলে না টঙ্গে দোকানে জাপ ছিল বাঁশ দিয়ে আমাদের চোখের সামনে, তো হঠাৎ করে সেই জাপটা ঠাস করে পড়ে গেল। তো আমরা তখন একদম মানে
বাতাস ছিল
না, কোনো বাতাস ছিল না আসলে ভাই, আর সেটা পড়ারও কোনো কথা না, কারণ সেটা খুবই টাইট করে আটকানো ছিল।
আচ্ছা,
তো সেটা পড়ে যাওয়ার পর মিশু একদম প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতো, তো আমিও অনেক ভয় পাচ্ছিলাম, তো আমি সেটা প্রকাশ করতেছি না, কারণ মিশু যদি আর অন্য কিছু হয়ে যায়
আরো ভয় পাবে,
হ্যাঁ ভয় তো আরো ভয় পাবে। তারপর কি করলো যে ডিলের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, তো আমি এটা বলার নেক্সট বলার পর পরে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলো। তারপর আমি বসে আছি এবং এগুলো ম্যাচ ছিল, তারপর ওই যে কর্মচারীদের সিগারেট ছিল এগুলো ধরাচ্ছি আর কি হাতে রাখতেছি। তো তারপর দেখি কোনো কিছুতে কাজ হচ্ছে না, এদিকে সাগর ভাই এবং
আরে অনেকে যে বলেন যে আগুন, মানে আপনার ওই সময় আগুন?
না আমরা আগুন ধরাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না, বাট
ঢিল পড়ার ঘটনা কিন্তু আমরা অনেক শুনি, আসলে কিরকম মানে একের পর এক পড়তে থাকে?
না একটু ডিস্টেন্স,
আচ্ছা একসাথে কি অনেকগুলো আসে?
না একসাথে অনেকগুলো, একটা একটা করে ফেলে।
আচ্ছা আচ্ছা,
তারপর আমরা অনেক ভয় পেয়ে যাই, তো ওদেরকে ফোন দিচ্ছি যে ওরা কোনো ফোন পিক করতেছে না। তারপর আমি আমার বোনকে ফোন দিলাম যে এমন এমন হচ্ছে, তো আমরা তো খুব ভয় পাচ্ছি, হয়তো আর বেশিক্ষণ থাকলে অন্য কিছু ঘটে যেতে পারে, তো তুমি কাজ করো তোমার হাজবেন্ডকে ফোন দাও। আমি ফোন, তো এট এ টাইম কি হলো যে আমরা চৌকিতে বসেছিলাম ঘরের ভিতর, তো মাটির গুঁড়ো আছে না রাসেল ভাই, যে গুঁড়া মাটি, গুড়া মাটি একদম আমার মাথার উপর দিয়ে একদম জোরে জোরে পড়তেছে, মিশুরও পড়তেছে,
চাল আছে,
হ্যাঁ চাল আছে, কিন্তু আমি ওগুলা না হয় যদি আমরা বলতে পারি যে মানুষ যদি করতে পারে ঢিল বা টিনের টিনের উপর ঢিল, এগুলো হয়তো মানুষ করতে পারে, কিন্তু একটা টাইম দেখলাম যে উপরে কোনো দিক দিয়ে আসার সুযোগ নাই, কিন্তু আমার মাথার মধ্যে একদম টোটালি পড়তেছে, আমি মিশুও দেখতেছে আমিও দেখছি। তো মিশু বলতেছে ভাই এগুলো কি আসতেছে, আমি কই ভাই কি আসতেছে, তো এটা আমিও বুঝতেছি না তুমি বুঝতেছো না, তো এখন দেখো। তারপর চোখের মধ্যে আমরা আবার মাটিগুলো হাতে নিয়েছি দেখতেছি, তো আমরা খুব ভয় পেয়ে গেলাম। তো এমন সময় মিশু করলো কি মানে তখন বলতেছে ভাই আজান দিই, কারণ আজান দিলে নাকি ভূত পেত্নী ওরা চলে যায়। তো মিশু কি করলো আজান দিচ্ছে, কিন্তু সে ভালো করে আজান দিতে পারছে না, শুধু ভুল হচ্ছে, মানে মুখ দিয়ে ওর কোনো সাউন্ড,
হ্যাঁ
ভয়ের কারণে এতটা ভয় পেয়েছিলাম। তো আমরা ভয় পাওয়ার পর তারপর অনেক কষ্টে মিশু মানে আজানটা শেষ করলো, শেষ করার পর আস্তে আস্তে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। তো তারপর মানে আর কোনো ঢিল টিল পরে নেই, তারপর আমরা ওদেরকে সাগর ভাই এবং আরিফকে ডাক দিলাম, যে ডাক দিলাম বলতে কি ফোন দিলাম, তারপর তারা শুনলো, কিন্তু এর আগে ফোন বাজতে এসে বাজতে এসে ওরা কোনো রেসপন্স করতেছেন। তারপরে আমরা ফোন দিলাম, তারা ফোন পিক দিলো, বললাম যে তাড়াতাড়ি টিনে ঘরে আসেন, তো তারা মাঝখান থেকে নৌকা দিয়ে আবার আসতে হয়, তো তারা নৌকা নিয়ে তারপর কাছে আসলো। আসার পর তারপর আমরা পুরো ঘটনা ওদেরকে বললাম যে আপনাদের টিনে তো ডিল পড়ছে, আমাদের টিনে ডিল পড়ছে, এরকম আপনারা কিছু শোনেন না, এতবার ফোন দিলাম কেন, আমরা কিছুই শুনি নাই। তো তারপর তার একটা মজার কাহিনী বললো কি যে মানে খুব অবাক একটা কাহিনী, সেটা হচ্ছে আমি বললাম যে তাহলে আপনারা ঘুমাইছিলেন, তো ঘুম থেকে মানুষ ওঠে না, তো সে বলল যে মানে সাগর ভাই বলল যে দেখেন ভাইয়া, আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি স্বপ্নে চলে গেছি। মানে স্বপ্ন কি বলে যে আমি স্বপ্নে দেখি যে আমি আর আরিফ ভাই নৌকাতে পুকুরের চারদিকে ঘুরতেছি, আর আশ্চর্যজনক ভাবে হলো সেই নৌকাটা চালাচ্ছে একটা মেয়ে, এবং মেয়েটা মেয়েটা ছিল একদম বউ সাজে, তাদেরকে পুরো পুকুর রানিং করাচ্ছে। তো এক সময় রানিং করাতে করাতে তাদেরকে নৌকা থেকে নামিয়ে তারপরে যে পুকুরের পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশের উপরে নিয়ে বসে আছে, ওরা দেখতেছে কিন্তু নামতে পারতেছে না। তো তারপর একই ঘটনা, মানে আশ্চর্য হলাম যে আরিফে নাকি সেম 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 স্বপ্নটা দেখছে আরিফও,
তো তাদের
একই স্বপ্ন দেখছে দুজন, কিন্তু তারা কিছু বলতে পারে না। তো তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসি বাসায়। তো বাসায় আসার পর আমরা বড় ভাই টিপু ভাই এবং মাসুম কাজিন ওদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই এই কাহিনী হলো। আরেকটা কথা মিসিং হয়েছে, আসলে চেষ্টা করতেছিলাম যে পুরো জিনিসটা শব্দগুলা, কিন্তু তখন আমি দেখি যে রেকর্ডটা হয় নাই, মানে কিছুই হয় নাই, আমরা যে চিল্লালাম বা ওই শব্দ কিছুই হয় নাই।
আচ্ছা, পরে আপনাদের গ্রামবাসীর সাথে আপনি কি এই ব্যাপারে ডিসকাস করেছেন?
হ্যাঁ, গ্রামবাসীর সাথে মানে পুকুরের অপরদিকে রাস্তার পাশেই গ্রামবাসী বাড়ি।
কয়েক রাত গিয়েছিলেন, কয়েক রাত একই রকম ঘটনা?
না, আমি দুই রাত গিয়েছিলাম, মানে এটা হচ্ছে ফার্স্ট রাতের কাহিনী।
সেকেন্ড রাতেও একই রকম ঘটনা ঘটেছে?
হ্যাঁ, সেটা তারপর যে আমার টিপু ভাই তারপর মাসুম ওরা ফোন দিল যে আমরা আসতেছি, তোরা থাক, আমরা দেখবো কি হয়। তো তার পরদিন তারা আসবে, তো আমরা সেখানে ঠিক আছে। তার আগে আমরা দুপুরের দিকে আবার পুকুরে গিয়ে মাছ মারলাম, পর্যন্ত মাছ উঠালাম, মাছ মারলাম,
তখন সবকিছু স্বাভাবিক,
সবকিছু স্বাভাবিক, না কিছু নাই, দিনের বেলা সবকিছু স্বাভাবিক।
কিন্তু রাতের বেলা যখন আপনারা আবার গেলেন, আবার সেই একইভাবে ঢিল পড়ে,
একইভাবে ঢিল, এবং নতুন কিছু ঘটনা।
কোনো ব্যাখ্যা আছে গ্রামের লোকে যে কেন এরকম হয়?
না, আমি গ্রামের লোক কয়েকটা লোককে জিজ্ঞেস করছি যে কালকে রাতে তো আমরা অনেক ভয় পাইছি বা চিল্লাচিল করছি, আপনারা কি কিছু শুনছেন? তো না, আমরা তো কিছুই শুনি নাই। তো মানে তারা এগুলা মানে কিছুই শুনে নাই।
এমনিতেও গ্রামে ওই যে একটু আগে আমাদের প্রথম যিনি গল্প বলছিলেন তিনিও বললেন যে অনেক তাড়াতাড়ি
মানে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, তারপর শীত,
কিন্তু মানে ওইখানকার কোনো কাহিনী নাই যে এটা হওয়ার কোনো কারণ বা কিছু একটা।
হ্যাঁ, ওই যে জায়গায় আমরা আমাদের টিনের ঘরটা ছিল, আমরা যে জায়গায় স্টে করছিলাম সেটা নাকি চিতা খোলা ছিল হিন্দুদের পুরাতে।
ওর আশেপাশে কি নদীও আছে নাকি তাহলে?
হ্যাঁ, এই নদ একটা নদী, এই নদীটাকেই ওরা বাদ দিয়ে পুকুর তৈরি করছে, মানে
আচ্ছা
বাদ দিয়ে পুকুর তৈরি করছে, একটা পুকুরে পাড়া একটা পুকুর এরকম ভাবে বাঁধ দিয়ে পুকুর বানাইছে আর কি। সে মরা নদী যাকে বলে আর কি, পানি কম, তো ওরা পানি আটকে সেটাকে মাছ চাষ করে আর কি।
গ্রামের
দু একটা লোকের সাথে ঘটনাটা ঘটছে সেটা বলছিল আমার যে বোনের যে,
আপনি সেজন্যই গেছেন, কিন্তু মানে এমনিতে অনেকেই তার মানে আপনারা ছাড়াও অনেকেই এই ঘটনাটা এক্সপেরিয়েন্স করেছে,
ঘটনাটা টুকটাক নাকি এক্সপেরিয়েন্স করছে। আর ওইখানে যে কর্মচারী থাকে, তো আমার বোনের জামাই কর্মচারী কয়েক মাস থাকার পর আর থাকে না, বিভিন্ন পেতনি টাইপ দেখে যে পুকুরে মাছ খেতে আসে এরকম বলতো সে যে আসে।
আচ্ছা, ওরা দেখেছিল স্বপ্নে একজন মেয়ে নৌকা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও চলে যাব কিছু এসএমএস এ। আমাদের এখানে যারা এসএমএস পাঠিয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে নিশা আমাদের এসএমএস করছেন বনশ্রী থেকে, পোর্ট স্টোরিটা সুন্দর করে বলেছেন, আপনাকে জানিয়েছেন এটা, এবং পোর্ট স্টোরিটার জন্য তার কাছে তার অনেক বেশি ভালো লেগেছে। সিলেট থেকে সাইফুল্লাহ আমাদের এসএমএস করছেন, এবং তিনি এবং তার ওয়াইফ লীলা শুনছেন। জিনান আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি সিক্স সেন্স নিয়ে ধারণা কি। সিক্স সেন্স নিয়ে এই সময় আলোচনা করাটা বোধহয় ঠিক হবে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমরা যে প্যারানর্মাল ব্যাপার নিয়ে কথা বলছি, সিক্স সেন্স জিনিসটা নিয়ে এখন কথা বলতে গেলে আবার আলোচনাটা অন্যদিকে চলে যাবে। মোস্তাক আমাদের বেদি রোড থেকে এসএমএস করেছেন, এবং এই স্পেশাল ওয়েদারে তিনি বলছেন যে ভূত এফএম জোস হচ্ছে, এবং তিনি তার ওয়াইফ তাবাসসুম কে নিয়ে শুনছেন আজকের এই ভূত এফএম। আমাদেরকে তৃষ্ণা এবং জাকির এসএমএস করেছেন বরিশাল থেকে, এবং তার কাছে সব স্টোরি ভালো লেগেছে। প্রীতম আমাদের এসএমএস করেছেন, এবং এটা তার সেকেন্ড মেসেজ, এবং তিনি লিখেছেন যে এই মেসেজটা না পড়লে তিনি অনেক মানে কি বলবো যে কষ্ট পাবেন, তো আমি পড়ে ফেললাম। দেলোয়ার আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন প্রিন্স কচুক্ষেত থেকে, আমাদেরকে অনুর এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সন্ধি। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। রাতুল আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। আমাদেরকে ছাড়াও কৃষা এবং জাকির এসএমএস করেছেন। তারা আমাদের এসএমএস করেছেন। মিম এবং জিম আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। নাজ আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। তিনি এবং নাজ এবং তার 3 বছরের মেয়ে আলভিনা দুজন আমাদেরকে শুনছেন। ও মাই গড, এখনো জেগে আছেন আপনারা, এটা মানে ভেবেও ভালো লাগছে যে আপনারা শুনছেন। এবং আমরা মনে হয় যে এগুলো আমাদের এসএমএস করে জানাচ্ছি এত রাত্রে, এটা এটা আমাদের আসলে এই সারা উইকটা পরিশ্রম করার শক্তি যোগায়। আফ্রিদি আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আছে নাকি টাইপ করুন কুর্তি, FOORTI কুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমি একটা আরো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের ইমেইলে আছে সেই ঘটনাটা পড়বো, এবং আরো একটা ইমেইল পড়ছি। এই ইমেইলটি পাঠিয়েছেন গুলশান দুই থেকে অ্যালেক্স নামে আমাদের একজন লিসেনার, এবং তিনি বলছেন যে আমি স্টুডিওতে আসতে পারবো না, আই হোপ ভালো লাগলে আপনি ঘটনাটি পড়বেন। ঘটনাটি আমার এক মাঝির কাছ থেকে শোনা, এবং ঘটনাটি শেয়ার করছেন তিনি এইভাবে। আমার নাম গফুর, আমি নৌকা চালাতাম। সেদিন ছিল শুক্রবার রাত আনুমানিক 3টা বাজে। আমি প্রায় সময়ই রাতে নৌকা চালাই, সেদিনও আমি রাতে নৌকা চালাতে বের হই। প্রতিদিনই ঘাটে এত বেশি মানুষ না থাকলেও কিছু মানুষ রাতে পার হতো, কিন্তু কোনো জিনিস এবং কোনো জিনিস যে মানে বেশি দিন আচ্ছা 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 কিন্তু কিন্তু কেন জানি সেদিন কোনো মানুষ ছিল না। আমি নৌকায় বসে আছি এবং আমি সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ করেই খেয়াল করলাম কেউ একজন আসছে। কাছে আসতেই বুঝলাম যে হুজুর টাইপের একজন মানুষ। তিনি আমার নৌকায় উঠে আগেই আমাকে সিগারেট ফেলে দেওয়ার কথা বলেন, এবং নৌকা চালানো শুরু করার পর আমি লক্ষ্য করলাম নৌকাটা বেশ ভারী, অথচ নৌকাটা শুধুমাত্র নৌকাটায় আমরা দুজন ছিলাম। তখন খেয়াল করলাম লোকটার ডান হাত দিয়ে নদী আচ্ছা ডান হাত দিয়ে নদী থেকে পানি তুলে তার বাঁ হাত ধুচ্ছে। যদিও তখন রাত ছিল, একটু রাত ছিল কিন্তু মানে একটু বেশি, এবং চাঁদের আলোয় আমি দেখলাম যে লোকটির বাঁ হাতে 6টি আঙুল, এবং সে 6টা আঙুল বারবার গুনছে। খুব অদ্ভুত ব্যাপার, এবং বারবার গুনছে, এবং ব্যাপারটা একটু আজব মনে হলো, আমি তেমন গুরুত্ব দেই না। তখন প্রায় নদীর মাঝখানে চলে এসেছে, আর তখনই লোকটি বলল নৌকা থামাতে হবে, এবং নৌকা থামাতে বলল সেই মাঝ নদীতেই। তখন আমি অবাক হয়ে বললাম, আপনি এই মাঝ নদীতে কোথায় যাবেন? তখন লোকটি বলল যে সে আমাকে প্রশ্ন করতে নিষেধ করলো। তখন আমি বেশ ভয় পেলাম, এবং আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কোথায় যাবেন? তখন লোকটি বলল যেতে হবে অনেক দূর, প্রশ্ন না তিনি আবারও প্রশ্ন করতে আমাকে বাধা দিলেন। তখন আমি আর কিছু বললাম না, নৌকাটা স্লো করলাম এবং লোকটি নদীতে লাফ দিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে নদীতে কোনো ঢেউ, ভয় পেয়ে নদীর পাড়ে চলে যাই এবং এবং বাসায় যাই, এবং বাসায় গিয়ে দেখি যে আমার একটা পুত্র সন্তান হয়েছে যার বাঁ হাতগুলোই ওই লোকটির মতো 6টি আঙুল। এবং আমি জানি না ওই লোকটা কে ছিল। এরপর থেকে আমি আর কখনো নৌকা চালাইনি। এবং এটা হচ্ছে তিনি লিখেছেন অ্যালেক্স এই গুলশান থেকে, গুলশান দুয়ে তিনি থাকেন, এবং তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। তবে আমি জানি না এই ঘটনা উনি যিনি শেয়ার করেছেন তিনি কী দেখেছিলেন বা কিচ্ছু আমরা জানি না। আমার শুধু একটা জিনিস মনে হলো যে আপনার সামনে, সেটা নৌকায় না হোক, আপনি হয়তো এই মুহূর্তে কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন, হয়তো ঢাকায় ফিরছেন বা ঢাকা থেকে বাইরে কোথাও যাচ্ছেন, কোনো রেস্টুরেন্টে বসে আছেন বা গাড়িতে বসে আছেন বা বাসাতেই বসে আছেন, আপনার সামনে হঠাৎ করে যদি এরকম একটা অদ্ভুত টাইপের লোক আসে যে লোকটির হাতে 6টি আঙুল থাকতেই পারে, অনেকেরই থাকে, কিন্তু সে কোনো কারণ ছাড়াই যদি বারবার করে সেই 6টি আঙুল, সেটা আমি জানি সেটা গুনে দেখার কিছু নেই, কিন্তু আপনার সামনে বসে এরকম একটা যদি কাজ কেউ করে আপনার কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা, এবং আমার কাছেও সেটাই মনে হয়েছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরও একজন অতিথি আছেন, তার একটা ঘটনা শুনে আসবো আমরা। এবং আপনি শুরুতেই আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
হ্যালো লিসনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর মাজার রোড থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার ভূত শুনে নিয়ে আসার জন্য।
অলরাইট, আপনার যে প্রথম যে আপনি যে আমাদের ইমেইল করেছিলেন যে ঘটনাটা, আমরা সেটা বলবো।
আচ্ছা, আমি এখন যে স্টোরিটা বলবো সেটা বেসিক্যালি আমার ড্রয়িং টিচার অজয় ভাইকে নিয়ে। ভাইয়া বেসিক্যালি রিলিজিয়নে হিন্দু, তো আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনাদের তো শ্মশানঘাট বা মন্দির নিয়ে অনেক সময় অনেক স্টোরি শোনা যায়, আপনার কি এক্সপিরিয়েন্স করার এরকম কোনো স্টোরি আছে নাকি? ভাই আমাকে যেটা বললো যে আমার শ্মশান ঘাট বা মন্দির নিয়ে নাই, বাট আমার পূজা নিয়ে একটা স্টোরি আছে। ভাইয়ের স্টোরিটা ছিল এরকম যে 2010 এর দিকে ভাইয়া তখন ঢাকায় ছিল, তার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে তাদের পারিবারিক একটা পূজা থাকার কারণে ভাইয়াকে ঢাকা থেকে পূজাটাতে অ্যাটেন্ড করার জন্য টাঙ্গাইল যেতে হয়। নির্দিষ্ট দিনই আসলে পূজাটা স্টার্ট হয়, এটা যেহেতু তাদের পারিবারিক একটা পূজা, সো তাদের আলাদা কিছু নিয়ম ছিল। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মটা ছিল যে ভোগ দেওয়া আর কি। এই ভোগ দেওয়া বলতে তারা যেটা বোঝাইতো আর কি, কোনো অপদেবতা বা অপশক্তি এটা যদি কোনো বিঘ্ন না ঘটতে পারে, সেই জন্য কেওড়া গাছের নিচে বিশেষ কিছু খাবার, এগুলোর মধ্যে ছিল যে গজাল মাছ, ভাজা গজাল মাছ, আর আর যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল মিষ্টি ফল, এগুলো জাস্ট কলার পাতার নিচে, কলার পাতার ভিতরে দিয়ে মাঝরাতের দিকে এগুলো রেখে আসতে আসতে হতো এই গাছটার নিচে। তো পূজার আলাদা যেসব আচার অনুষ্ঠান ছিল ওগুলার পালন করার পর এই ভোগটা দেওয়ার টাইম হলো। সো তখন অজয় ভাইয়া এবং তার আর ফ্রেন্ড, তার ফ্যামিলি কিছু রিলেটিভস আর তার দু একজন ফ্রেন্ড মিলে তারা বেরোলো যে ভোগটা দেওয়ার জন্য। এই গাছটা তাদের বাসা থেকে মেনলি হেঁটে যদি যায় তাহলে কমসে কম 10 মিনিটের একটা ডিস্টেন্স ছিল তাদের থেকে, আর যে এরিয়া মেনলি গাছটা পড়ছে তাদের সেটা তাদের বাইরের পিসের দিকে, মূলত এটা একটা জঙ্গল টাইপেরই, আর ওই সাইডে কোনো গ্রাম নাই। আর লাস্ট যে গ্রামটা ওই সাইডে একবারে ওইটা হবে যে গাছটা ক্রস করে একটা শ্মশান ঘাট ক্রস করার পর লাস্ট ওই সাইডে একটা গ্রাম আছে। সো তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো সবাই মিলে। এইরকম 10 মিনিট হাঁটার পর তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে রিচ করলো। এখন অজয় ভাইয়ের হাতে 3টা কলার পাতা, অজয় ভাইয়া ভাবলো যে গাছটা নিচে যা দিয়ে আসি, তো সামনে গেল। আর তার ফ্যামিলির যে আদার্স যে রিলেটিভটা ছিল তারা একটু দূরে দাঁড়াচ্ছিল, তাদের সাথে মেনলি আরও দুজন ঢাক বাদক ছিল। এই ভোগটা যখন দেওয়া হয় তখন ঢাক বাজাতে হয়, কারণ ঢাক যদি না বাজানো হয় ভোগ দেওয়ার সময় নানা রকম ঝামেলা হয়, এই জন্যই তারা বেসিক্যালি দুজন ঢাক বাদককে নিয়ে আসছিল। অজয় ভাই যখন একবারে খুব কাছে গাছটা নিচে চলে গেছে, জাস্ট কলাপাতাটা রাখবে, তখন ইন দ্য মিনটাইম যেটা হলো যে তারা যে লাইটটা নিয়ে আসছিল, সে হাজাক বাতি ছিল একটা, সেটা সামহাও কোনো একটা কারণে নিভে গেল বাতাস বা যে কোনো একটা কারণে। এমনিতে যেহেতু ইলেকট্রিসিটি নাই ওই সাইডে, আর যেহেতু একটা আলো ছিল সেটাও নিভে গেল, পুরো একটা ডার্কনেস সিচুয়েশন হয়ে গেল। তো অজয় ভাই এত কিছু না ভেবে কলার পাতাটা ফার্স্ট টাইম দিতে গেল। এই সময় যেটা হলো যে তার যেটা মনে হলো যে কেউ যেন খুব টান দিয়ে তার একটা হাত থেকে কলার পাতাটা নিয়ে গেল আর কি। ফার্স্ট টাইম অজয় ভাই ভাবছিল যে হয়তো বা বাতাসের কারণে এই পাতাটা পড়ে গেছে, সে এতটা কেয়ার করলো না। তো সে ভাবলো আমার সাথে 2টা কলার পাতা আছে, আমি 2টা দিয়ে ব্যাক করবো। সো সে আবার এই কলার পাতা 2টা রাখতে যাবে। এবার যে আগেরবারের মতোই ঠিক 2টা কলার পাতা কেউ যেন খুব ফোর্স দিয়ে টেনে নিয়ে চলে গেল। এবার অজয় ভাইয়া বিষয়টা একটু ডিস্টার্ব ফিল করলো, ঠিক আছে এইসব, আর এদিকে যে ঢাক বাদক দুজনকে নিয়ে আসছে তারাও ঢাকটা বাজাচ্ছে না, তো ভাবলো কোনো একটা প্রবলেম হচ্ছে। সো একটু ব্যাক করে তাকালো যে ওরা কী করছে আসলে, ঢাকটা কী জন্য বাজাচ্ছে না, তাদের তো ঢাক বাজানোর জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। সে ব্যাক করে যেটা দেখলো যে তার ফ্যামিলির মেম্বার একটু দূরে দাঁড়ায় আসছে, বা যে দুজন ঢাক বাদক নিয়ে আসছিল তারা দূরে দাঁড়িয়ে স্মোক করছে। এখন অজয় ভাই একটু খুব রেগেই গেল যে তাদেরকে বলবে যে তোমরা ঢাক বাজাচ্ছ না কেন, এখানে প্রবলেম হচ্ছে। তো এটা সে বলতে যাবে এই সময়ে কেউ যেন তার হাতটা ধরে খুব ফোর্স দিয়ে একটু টানাটানি শুরু করে দিল। অজয় ভাইয়ের ব্যাপারটা আর বুঝতে বাকি থাকলো না কী হচ্ছে আসলে এখানে। আর তার হাতটা যে ধরছে সেটা খুব একটা ঠান্ডা একটা হাত ছিল, বরফের মতো। এবার অজয় ভাই যাকে স্টে করার মতো তার সাহস ছিল না বলতে গেলে, সে সো খুব ফোর্স দিয়ে একটা দৌড় দিল, সে তার বাইরের উদ্দেশ্যে একটা দৌড় দিল। দৌড়তে যখন দেয় তার যে ফ্যামিলির রিলেটিভস আর ফ্রেন্ডরা ছিল তারা তাকে থামানোর জন্য অনেক কিছু বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ, কী করতেছো, এইসব। সে কোনো কথা না শুনেই তার বাইরের দিকে আসলে দৌড়াচ্ছে। তারাও কিছুক্ষণ তার পিছে দৌড়ানোর পর তারা বললো যে আচ্ছা কী হচ্ছে, একটু ব্যাক করে দেখি আমরা কী হচ্ছে। তারা যখন একটু পিছে তাকাইলো যে এতক্ষণ তারা যে গাছটার কাছে দাঁড়াচ্ছিল, ওই যে কেওড়া গাছটা, ওইটার ওইখানে পুরো বিশাল আকারে একটা আগুন লেগে গেছে। তারা এতক্ষণ যে গাছটার নিচে দাঁড়াচ্ছিল, এই টাইপের আগুন লাগার কথা না ওই সাইডে, কারণ কোনো মানুষ টানুষ নাই এত বড় যে একটা আগুন লাগিয়ে দিবে, আর কোনো গ্রামও নাই ওই সাইডে। তো তারা ওই ব্যাপারে একটু ব্যাপারটা ভয় পেলো, যে তারা একটু ভাবলো যে এইখানে যদি আমরা থাকি আগুনের ব্যাপারটা চারিদিকে ছড়া পড়বে, আমাদের কোনো ক্ষতি হতে পারে। তো তারা প্লেসটা খুব তাড়াতাড়ি মুভ করলো, মুভ করে তাদের যে যার বাসায় চলে গেলো। সেই রাতে তারা কেউ বের হয়নি বাসা থেকে। সকালবেলা যেটা হলো আর কি, অজয় ভাইকে যখন বেরো বাসা থেকে বেরোলো, তারা সবাই মিলে ধরলো যে তুমি কালকে রাতেটা কী করছো, আমাকে আমাদের সবাই রেখে চলে আসতো। অজয় ভাই রাতে কাহিনীটা তাদের সবাইকে খুলে বললো। তখন তারা যেটা ডিসাইড করলো যে আমরা যাবো এখন ওই গাছটার কাছে, দেখে আসি গাছটার অবস্থা কি। রাতে তো দেখলাম খুব একটা আগুন লেগে গেছে, এতক্ষণ নিশ্চয়ই গাছটা থাকবে না। তারা সবাই মিলে যখন গাছটার কাছে রিচ করলো, এবার তারা যেটা দেখলো যে খুব অবাকই হলো, কারণ রাত্রিবেলা তারা সাত আটজন মিলে সবাই একটা জিনিসই দেখছে যে গাছটা খুব একটা আগুন লেগে গেছে, বাট সকালবেলা যে যেটা দেখলো আর কি, রাত্রে যে এত বড় একটা আগুন লাগছে, সকালবেলা ওই আগুনের কোনো একটা যে পোড়া পাতা তো নাই, আর গাছটা যেভাবে ছিল এতদিন তারা দেখেছে পুরো সেম ওয়েতে গাছটা এখানে আছে। এরপরে তারা যে সিনিয়র যে মুরব্বি ছিল তাদের সাথে যখন ব্যাপারটা ডিসকাস করলো যে কী হয়েছে আর কি, তারা যেটা এক্সপ্লেনেশন দিল যে তাদের কাছে যে তোমরা যে এই টাইমে ঢাকটা বাজাও নাই এই জন্যই মেনলি প্রবলেমটা হয়েছে।
ওকে ওকে, এবং তারপরে এবং সকালে যে তারা ওই ধরনের কোনো আলামতই দেখে নাই যে রাতের বেলা যা দেখেছিল,
পোড়া পাতা পর্যন্ত দেখে নাই,
একটা পোড়া পাতাও দেখে নাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। যাই হোক, আমরা আবারও কিছু SMS পড়ে আসবো। তার আগে একটা কথা বলি যে চলছে বিজয়ের মাস ডিসেম্বর, এবং আমরা যে সমস্ত মানে আমরা জানি যে আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা, এবং তারা যে কারণে এই মানে কী বলবো সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে, বুকে রক্ত ঢেলে অর্জন করেছিলেন স্বাধীনতা, তারা প্রত্যেকেই জানতেন যে তারা প্রত্যেকে একটি স্বপ্ন দেখেছিলেন, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যে, এবং সেই সুন্দর বাংলাদেশ করার দায়িত্ব কিন্তু আমাদের, মানে এই জায়গাটা ভূতপ্রেমে জায়গাটা অনেক বড় বলে আমি সবাইকে বলছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি নিজেরা সৎ থাকি, আমরা যদি নিজেরা নিষ্ঠাবান হই, আমরা যদি নিজেরা আমাদেরকে আমরা কী করতে পারি, আমরা শুধু আমাদের নিজেদের দায়িত্বটুকু নিজেরা পালন করতে পারি, যে যে জায়গায় আছি সততার সাথে তার দায়িত্বটা পালন করলে অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে। এবং সেই জন্যই বলছি যে আপনারা আমার ভূতপ্রেমের ক্ষেত্রে আমি বলবো যে আমি জানি যে আপনারা কেউ নিশ্চয়ই ভূতপ্রেমে একটা ঘটনা প্রচারিত হওয়াটা একটা বড় ব্যাপার না, এত বড় ব্যাপার না কিন্তু আসলে, সেই জন্য নিশ্চয়ই কোনো মানে আমি জানি না যে অন্য যেখানে যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ভূত FM-এ আপনারা কোনো বানানো ঘটনা পাঠাবেন না, কারণ এখানে ঘটনা প্রচারিত হবে এত এত বড় কিছু না। আমি জানি যে আপনারা একটা SMS পড়ার জন্য কখনোই লিখবেন না, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস করতে হবে এবং আমি বিশ্বাস করতে চাই সেটা, যে আপনারা একটা SMS পড়ার জন্য বলবেন না যে ঘটনাটা ভালো হচ্ছে, যে ঘটনা খারাপ সে ঘটনা। আমি এখনও দেখছি অনেক নেগেটিভ SMS আছে, এবং আমি আমি সেটা অবশ্যই অনেক বেশি পছন্দ করি যে আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, কারণ আপনি অবশ্যই একটা ভুল ইনফরমেশন আমাকে দিবেন না, কারণ এত ছোট জায়গা থেকে যদি আমরা অসততাই করতে পারি তাহলে আমরা অনেক বড় জায়গায় অসততা করতে পারি আরও আরও বড় বড় ব্যাপারে। তো সেরকম কোনো কিছু হবে না, এটাই আশা রাখবো সবসময় আপনাদের কাছে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আসুন আমরা এই ডিসেম্বর মাসেই, এই বিজয়ের মাসে আমরা এরকম একটা শপথ নিতেই পারি যে হ্যাঁ, আমরা কিছুটা হলেও আমরা যে যে জায়গায় আছি সেই জায়গায় আমাদের কাজটুকু হলেও সততার সাথে সেটা করবো। আজিম আমাদের চিরাং থেকে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে আরও ভয় চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মতামত আমাকে জানানোর জন্য। সজিব মিরপুর থেকে আমাদের লিখেছেন শুনছেন, এবং তার কাছে ভয় আছে। নূর মোহাম্মদ আমাদের সিলেট থেকে লিখেছেন, অনেকদিন পর তিনি প্রত্যেক শুনছেন, ভালো লাগছে, রেগুলার চাই আপনাকে। আমাদেরকে এছাড়াও আমান SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে তৌকির মোহাম্মদপুর ঢাকা থেকে, এবং আজকে SMS না পড়লে আর দেবো না ভাইয়া ভাই। আমাদেরকে এছাড়াও সিয়াম SMS করেছেন, স্টোরিগুলো তার কাছে ফাটাফাটি লাগছে। আমাদেরকে সজল লিখেছেন যাচ্ছে থেকে তার এক্সাম কালকে, আজমের SMS আমি পড়ছি। ইয়াসিন রাফি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে আজকে স্টোরিগুলো সেরকম হচ্ছে। আমাদেরকে উপল SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রিদু, SMS করেছেন আমাদেরকে তানজিম না তানজিব, আচ্ছা অনেক আমাদের SMS করেছেন খুলনা ইউনিভার্সিটি থেকে। তারা চার বন্ধু মিলে একটা হন্টেড বাড়িতে 6 মাস ছিলেন এবং অনেক কিছু ফেস করেছেন, এবং তিনি বলেছেন কিন্তু অনেক কিছু ফেস করেছি কিন্তু আমি তো কিছু দেখলাম না। আপনার মনে হয় সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি, বাট যদি আপনার ওই বাড়িতে কোনো ঘটনা জানা থাকে, আমরা খুলনায় যেতে চাই আসলে, বিশ্বাস করেন আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট ট্যুরটা যদি খুলনায় ফেলা যায় তাহলে খুব ভালো হবে, এবং অন্য কোনো জায়গায় যদি আমরা এর চাইতে বেশি ঘটনা পেয়ে যাই তাহলে সেখানেও যেতে পারি আমাদেরকে। সুতরাং আপনি আপনার সেই ঘটনা যদি থাকে সেই বাসার অবশ্যই আমাকে পাঠাবেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 40FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি একটা ছোট্ট ঘটনার পরে বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, ছোট্ট একটা ঘটনা রয়েছে আমার কাছে, ইমেইল পড়তে চাই আর একটা, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই এই এটাও খুব অদ্ভুত টাইপের, খুবই ছোট্ট বাট খুব অদ্ভুত একটা ঘটনা আমি পড়ি। হ্যাঁ রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি যে স্টোরিটা বলবো সেটা আপনি পড়ে শোনাবেন সেটা এবং পড়ে শোনান। ফার্স্টে আমি থ্যাঙ্কস জানাবো ভূত FM-কে, কারণ আমি ভূত FM শুনে অনেক মজা পাই। আমি যে পর্যন্ত আমি এ পর্যন্ত কোনো উইকে ভূত এফএম মিস করিনি, তবে কখনো ফ্রাইডেতে শুনতে না পারলে আমার আমার কাছে মানে পরের দিনে সেটা শোনেন এবং সেটা অনেক সময় ব্যস্ততার কারণে সেটা পারেন না। এবং তিনি দেখছেন আমি একজন স্টুডেন্ট এবং আমি অযথা ফলস স্টোরি লিখে আমি আমার আপনি আমি আমার ইম্পর্টেন্ট সময় নষ্ট করতে চাই না। আমি ঘটনার মানে প্রত্যক্ষদর্শী আমি নিজেই, এবং ঘটনাটি বলার আগে আমি আমার বাড়ির ছোট্ট বর্ণনা দিই। আমাদের বাড়িতে ঢুকতে হাতের ডান পাশে এবং বের হতে হাতের বাম পাশে পড়ে একটা কবরস্থান। আমি আমার হাতের ডান পাশে আর বের হওয়ার ডান পাশে পড়ে একটা কবরস্থান, এবং আমি আমার দাদার কাছে শুনেছি এটাই অনেক ফাদার অ্যান্ড আচ্ছা অনেক বাবা মাকে দাফন করা হয়েছিল, এবং আচ্ছা এবং তিনি বলেছেন যে মেবি অনেক পুরনো কবর, এবং কবরের ঠিক মাঝে একটু পাশেই একটা তাল গাছ, এবং গাছটাও অনেক অনেক বেশি বয়সের মানে অনেক বয়সী একটা গাছ। এবং তিনি বলছেন যে আমি নিজেও কতদিন এই গাছের নিচে তাল কুড়িয়েছি, কখনো তেমন কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই, তবে অনেক মানুষেরই মানুষই মনে করতো যে এই তাল গাছটায় জিন ভূত টাইপের কিছু একটা আছে। যাই হোক, তাল গাছটা কবরের পাশেই ছিল এবং সেই জায়গাটায় মালিক একদিন সিদ্ধান্ত নিলেন যে গাছটি কেটে ফেলবেন, যেই কথা সেই গাছ পরদিন লোক এনে গাছটি কাটা হয়। তবে এখানে একটা কথা, গাছটা কাটার মানুষের মধ্যে একটু বৃদ্ধ একজন মানুষ গাছ কাটার সময় বলেছিল যে মানুষের গুজব শুনতে শুনতে গাছটা মনে হয় শক্ত হয়ে গেছে। এবং সত্যি বলতে কি, যে গাছটা কাটার সময় আমি নিজে ওখানে ছিলাম, আমি নিজে দেখেছি গাছটি এত শক্ত ছিল যেটা ইউজুয়ালি হয় না। তো এর পর দিন শুনলাম যে ওই বৃদ্ধ লোকটির হাত খুব কুৎসিতভাবে ফেটে ফেটে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তাদের ফ্যামিলিতে যতজন তার চিকিৎসা করানোর চেষ্টা করেছে তাদের প্রত্যেকেরই একই অবস্থা হচ্ছে, কুৎসিতভাবে তাদের হাতটি ফেটে ফেটে যেত। এবং এই হাত দিয়ে উনি আর কোনো কখনো কোনো কাজ করতে পারেননি। আজও কেউ বলতে পারবে না কেন এরকম হতো, তবে কেউ কেউ বলে থাকেন বা বিশ্বাস করেন হয়তো বা লোকটা গাছ কাটার সময় ওই রকম একটা কথা বলার কারণে এরকম হয়েছে। এমন ঘটনাও ঘটে যদি যদি না দেখতাম তবে বিশ্বাস আমি নিজেই করতাম না। এই ছিল ঘটনা, এবং তিনি বলেছেন শেষে আমি এই কথাটাই বলবো যে ভূত এফএম শুনছি এবং অনেকে নাকি ভূত এফএমের স্টোরিগুলো মনে করে যে হ্যাঁ এটা বানানো ঘটনা বলে যদি কে এরকম কিছু বলে সেই মুহূর্তে কেউ আচ্ছা তিনি বলছেন যে যদি এরকম অনেকে বলেন যে বানানো ঘটনা, তাহলে যদি এরকম কিছু কেউ যদি মনে করে থাকেন যে ঘটনাটা বানানো, তাহলে আমাকে তাকে SMS করতে পারেন। লক্ষ্মীপুর নোয়াখালী থেকে তিনি লিখেছেন জয় আফরিন, আচ্ছা জয় আরেফিন, আরেফিন জয় আরেফিন, আচ্ছা আমি না হয় মোবাইল নাম্বারটা নাই দিলাম। বাট ঘটনাটা খুব অদ্ভুত যে একজন মানুষের হাত ফেটে ফেটে গেল এবং তার পরিবারে যেই না কিনা তাকে সাহায্য করতে গেল বা চিকিৎসার জন্য এগিয়ে আসলো তাদের প্রত্যেকেরই দশায় একই হলো, এটা অবশ্যই অদ্ভুত একটা ঘটনা। এনিওয়েজ চলে যাওয়াকে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন আশা করছি। এবং আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আবার থাকুন। স্টে টিউন রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from FusionBD.com.
Boot F tonight comes alive with drumming form.
Assalamu alaikum, Rasul bhai. আমার নাম জয়, আমার পেশার বাড়ি পাবনাতে, আমার পেশা আমি গাড়ি চালাই। আপনাকে আমি অনেকদিন ধরে ভূত এফএম শুনি, কিন্তু আজকে আপনাকে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ একটা ঘটনার কথা বলবো। আমার গাড়ি চালানোর বিষয় নিয়ে আর অনেক 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 ভালো ভালো বা অনেক ভয়ানক ঘটনা আছে, সেটা আপনাকে আমি পরে জানাবো। কিন্তু এখন যে ঘটনাটা আপনাকে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা, যেটার কথা মনে করলে আজও আমার গা শিংড়ে ওঠে, এবং যাকে নিয়ে ঘটনাটা ঘটছে সে এখন পাগল হয়ে গেছে। ঘটনাটা এরকম, প্রতি মৌসুমে আমরা আমাদের যে জমি আছে জমিতে আমরা শসা চাষ করি। শসা চাষ করার সময় দেখা যাচ্ছে যে শসার বীজ বোনার পরে গাছ যখন বড় হয় বড় হয়ে পড়ে সেখানে আপনার আমরা টং বানিয়ে সেখানে আমরা রাত্রিবেলা পাহারা দিই যেন শসা যেন না চুরি হয়ে যায়। তো এইরকম শসা বড় হয়েছে, বড় হওয়ার পরে আমরা ওখানে টং বানিয়েছি, টং বানিয়ে রাত্রিবেলা পাহারা দিই। তো বরাবর মতো একদিন রাত্রিবেলা আমি 9টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া সেরে টঙ্গে চলে যাই, জমির কাছে চলে যাই। জমির কাছে চলে যাই, টর্চ লাইট দিয়ে একবার জমিতে একবার ঘুরে এসে টঙ্গে মিট করে খাতা আছে বালিশ আছে আমি খাতার ভিতরে শুয়ে বই পড়তেছি। একটা বই হচ্ছে আপনার বইটা হচ্ছে মাঝে মাঝে যখন সময় পাই তখনই বই পড়ি। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের যে জমিটা সেটা একদম কবরস্থানের সামনে টন। তো আমাদের গ্রামে একজন লোক ছিল, তার নাম হচ্ছে ইন্টাজ। তো ইন্টাজ একটু খারাপ প্রকৃতির লোক ছিল, যেমন আপনার নেশা করত। তো ওর কাজ ছিল সারাদিন নেশা করত, রাত্রিবেলা গাড়ি চালাইতো, যাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে যাকে বলে যে করিমর, মানে পানির পাম্প স্যালো মেশিন দিয়ে যে গাড়ি তৈরি হয় মানে সেই গাড়ি চালাইতো। তো দেখা যাচ্ছে ঢাকা থেকে যেগুলা গাড়ি 10টা 11টা 12টার সময় যে সব গাড়ি পাবনার উদ্দেশ্যে সে ফিরে আসতো, সেগুলা দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে আপনার পাবনা এসে পৌঁছায় যেত। তো ওইখানে যারা আমাদের গ্রামের মানুষ যারা আসতো তাদেরকে ও নিয়ে আসতো। তো একদিন এরকম টঙ্গের ভিতরে আমি বসে আছি, বসে থাকার পরে হঠাৎ করে দেখতেছি যে একটা মানে গাড়ির লাইট আসছে। আসার পরে গাড়ির ভিতরে দুইজন যাত্রী ছিল, তো দুইজন যাত্রী থাকার পরে আমি তখন খেতার উপর মানে উপর হয়ে শুয়ে মুখটা বার করে খেলার থেকে মুখটা বার করে দিয়ে মানে দৃশ্যগুলো দেখতে। তো গাড়ির দুজন যাত্রী সহ আসছে, যাত্রী নেমে টাকা দিয়ে চলে গেছে। তো ও দাঁড়ায় আছে হঠাৎ করে, মানে আচমকা মানে দেখলাম কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। দেখলাম একটা মেয়ে খুব সুন্দর, মেয়েটার চুল বাঁধা খোঁপা করা, সাদা শাড়ির ভিতরে পায়ের শাড়ির যে পায়ের আছে পায়ের হচ্ছে লাল লাল ধরনের পায়ে। মেয়েটার চেহারা তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু রোজা ফেলেছে একটা মেয়ে, কিন্তু তোকে মানে বললো হয়তো বা তারা যখন কথা শুরু করলো তখন আমি কথাগুলো আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম। মেয়েটা বলছিল যে আমাকে আটঘরিয়া যদি একটু পৌঁছায় দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন সেই ড্রাইভার তাকে বলল যে আপনি এত রাতে গোস্থানের কাছে আপনি কি আগে কখনো এলাকায় দেখিনি আপনি কি? তখন মেয়েটি প্রতিবেশী উত্তর দিল যে আপনি এত কিছু জানার দরকার নেই, আপনি আমাকে পৌঁছায় দেন, আপনাকে আমাকে পোষা দিলে আপনাকে আমি 1,000 টাকা দিব। এইরকম তাদের ভিতরে মানে কথা চলতেছিল। তো একজন পর্যায়ে সে রাজি হয়, মানে ড্রাইভার রাজি হয় যে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আটঘরিয়া পোষায় দিব। তখন তার মনে একটা মানে সন্দেহ কি আটঘরিয়া, মানে আমার যা মনে হয়েছে যে আটঘরিয়া এখান থেকে 4 কিলোমিটার, তাকে 1,000 টাকা ভাড়া দিতে যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা কোনো প্রবলেম। তো বলছে যে আপনি গাড়িতে বসুন আমি একটু প্রস্তাব করে আসবো। তো গাড়িতে বসে মেয়েটার ভিতর দিয়ে মানে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই পাশের যে গোরস্থানের যে দেওয়াল দেওয়ালটা দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, যে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই সাইডের দেওয়ালটা দেখা যাচ্ছে। তো আমার কাছে একটা মোবাইল ছিল, যে আমি মোবাইলটা বিয়ে করে আস্তে করে ফোন দেওয়ার পরে আমি ফোন দেওয়ার পরে দুবার ফোন দেওয়ার পরে সে রাত হয়ে গেছিল। অনেক দুবার ফোন দেওয়ার পরে রিসিভ করে আমার বলি কি হয়েছে, মানে আমি তাকে সবকিছু ভেঙে চলে বললাম। তখন ও বলছে তুই থাক আমি আসতে। তো যথাযথ লোকটা প্রসাব করার সময় আমি দেখতেছি যে ওই লোকটা ঘুরে পিছনের দিকে, মানে সেই ড্রাইভারটা ঘুরে মানে পিছনের দিকে তার গাড়ির দিকে যখন তাকাইছে সে না, মানে আমিও সেটা দেখছি যে মেয়েটার ভিতর দিয়ে ওয়াল দেখা যাচ্ছে, ড্রাইভারটাও মনে হয় দেখছে। দেখার পরে তো ড্রাইভারটা খুব গরিব ছিল, আমি ড্রাইভারকে চিনি, তার বাড়িও চিনি, খুব গরিব ছিল সে, তার গাড়ি প্রসাদ প্রসাদ করে তো গাড়ি গাড়ির কাছে যাওয়ার পরে আমি উপস্থিত হওয়ার পর একটা আজব ঘটনা, মানে আমার জীবনে আমি এরকম মানে ভয়ের ঘটনা আর কখনো কোনো হরর ফিল্মও দেখি। ঘটনাটা এইভাবে ঘটছে যে সে গাড়ির কাছে যাওয়ার পরে সে বলে কি যে আপনি ওই পাশে বসুন, মানে উনি ছিল হচ্ছে বাম পাশে, ডান পাশে ছিল, তো ডান পাশ থেকে বলছে আপনি বাম পাশে বসুন। তো মেয়েটা ঘুরে এসে বাম পাশে বসছে, যতক্ষণে কিন্তু ড্রাইভার বুঝে চলছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু। তো সবাই জানে যে গোবস্তানের ভিতরে রাত্রেবেলা ঢুকলে পরে বা যে কোনো মুহূর্তে ঢুকলে পরে কোনো খারাপ জিনিস কোনো কিছু খারাপ কিছু করতে পারে না। তো উনি ইস্টার দেওয়ার কথা বলে লাভ যে গোবস্তানের দলটা খুব ছোট ছিল, লাভ দিয়ে গোবস্তানের ভিতরে যখন ঢুকতে গেছে তখন ওই মহিলাটা ওই মেয়েটা হাত দিয়ে তার জামা ধরছে, জামা ধরার পরে জামা ফিরা যখন সেই পাশে পড়ে গেছে তখন দেখলাম কি যে জামা এইভাবে হাত দিয়ে মানে ও হাত জামা ফিরে যখন পড়ে গেছে যখন ওই পাশে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে যখন গোবস্থানের ভিতর থেকে দেখলাম আচমকা যে দুইটা অনেক বড় বড় মানে কি বলবো আমার দেখে মানে আমি কি বলবো ভাইয়া, ভিতর থেকে দুইটা দুইটা বড় বড় কি পশু ভাবে ভাই আমি জানি না, আল্লাহ জানে আর আল্লাহই জানে বলতে পারেন, দুইটা পশু সেই মেয়েটাকে তাড়া করতে 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 যে গোরস্থান তো দেখতেছি গোরস্থানের বটগাছাতে অনেক একটু একটু করেই বটগাছ পার করে দিয়ে আসছে। দিয়ে আসার পরে তো আয়সা আবার দুইজন দেখলাম দুইজন দুইজনই মানে গোরস্থানের চোখের সামনে এসে দেখলাম কি তারা দাড়ি পরে মানে খুব সুন্দর মুরানি চেহারা, দাড়ি পরা দাড়ি আছে, মাথায় টুপি আছে, জোব্বা সাদা, কত সুন্দর দেখা যায় মানে এত সুন্দর দেখা যাচ্ছে তারা দুজনকে মানে বলার বাহিরে, তারা দেখলাম কি মানুষের মতো হয়ে গেল। হয়ে যে গোরস্থানের মতো ঢোকার আগে আমার দিক তাকাইছে, আমার দিকে তাকানোর পরে আমি খেটাটা আবার সুন্দর করে মুখ মুখে নামাই দিছি ভয়ে নামাই দেওয়ার পরে। তো ওরা আবার একটুখানি পরে তুলছে দেখে কেউ নেই, ততক্ষণে আমার চাষা তো ভাই লাইট নিয়ে চলে আসতেছে, তো লাইট নিয়ে দেখতেছি লাইট মাতিছে, তো আমি সাহস করে দিয়ে চললাম যে আমার চাষা তো যেন কাছে আসলো, বললো কি হয়েছে, আমি বললাম এই ঘটনা যে গাড়ি পেরে আছে, কারণ আমরা দুজন গোরস্থানের ভিতর ঢুকে দেখলাম কি সে একটা পুরান কবরের ভিতরে মানে গোরস্থানের থেকে যে ওয়াল থেকে যে লাভ দিছিল লাভ দেওয়ার পরে সে একটা পুরান কবরের ভিতরে পড়ে গেছে, এবং পুরান কবরটার ভিতরে যেয়ে সে তার যে হাড় কবরের যে মানুষের যে হাড় ছিল হাড়টা হয়তো বা কোন অবস্থায় কিরকম যেন হয়েছিল তার পা ভিতর দিয়ে হাড় ঢুকে, তারপরে যথাযথ কারণ মানুষদের আমরা খবর টবর দিলাম, খবর টবর দেওয়ার পরে তারা আসলো, আসার পরে তারা হসপিটাল নিয়ে গেল, হসপিটাল নিয়ে যাওয়ার পরে মানে একদিন পরে একদিন মানে একদিন পরে তার জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে সে পাগল মানে তার কোনো কিছুই মনে নেই কি অবস্থা, সে পুরা উম্মাদ পুরা পাগল পাগল হয়ে গেছে। এই ছিল আমার ঘটনা ভাইয়া, আসসালামু আলাইকুম এবং ভূতের সব দর্শককে আমার শুভেচ্ছা।
ভূত FM, the night comes alive with gramming form.
আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা ঘড়িতে সময় রাত 1:40। আমি কোন নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার, আমি অর্ণব ইসলাম সৈকত, আমি মিরপুর 14 থেকে আসছি, ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি মেইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট।
শুনি আপনার ঘটনা।
লিসেনার, আমি এখন যে ঘটনাটা মূলত শেয়ার করছি আপনার সাথে এটা একটা শ্মশানের একটা স্টোরি। তো স্ট্রিটে আমি কথা বলি, সরাসরি ঘোষণায় চলে যাই। তো মূলত স্ট্রিটটা এরকম যে গ্রামে মূলত হয় কি মহিলা যেগুলো থাকে এনারা সাধারণত আপনার খুঁড়ি যেগুলো থাকে এগুলো আর কি কুড়িয়ে বেড়ায়। তো তারা আর কি একদিন হয় কি মানে খুঁড়ি কুড়াইতে কুড়াইতে তারা হচ্ছে একটা ইয়েতে চলে যায়, শ্মশান ঘাটে চলে যায়, যেখানে মূলত কি কিছুদিন আগে একটা বন্যা হয়ে যায়। তো বন্যা হয়ে যাওয়ার কারণে হয় কি বন্যার সময় একটা মানে লাশ ওইখানে পুরানো হয়, সেই লাশটা মানে পুরানোর সময় বন্যার পানিগুলো অনেক বেশি ছিল, এই জন্য আপনি মানে সবাই হয়তো বা জানেন যে লাশের হচ্ছে মৃত লাশটা যেটা পুরানো হয় সেটার সব কিছু পুড়লেও যে নাভি যে থাকে এটা মূলত পড়ে না। তো এটা যখন পড়ে না, এটা হচ্ছে আপনার তখন করা হয় কি, বাঁশের একটা মাথায় করে এটা মাটির মাটির ভেতর পুঁতিয়ে রাখা হয়। তো বন্যার টাইমে যেহেতু লাশটাকে পোড়ানো হয়, তো তখন পানি একটু বেশি ছিল, তাই বাসটার মাথায় না, মানে সামনেই যেখানে পারে ওইখানে ওইটা পুঁতিয়ে রাখে। তো ঘটনাটা যখন ঘটে তখন বন্যা অলরেডি চলে যায়। তো সে মানে যে খড়িটা আর কি মানে কুড়াইতে কুড়াইতে যায়, সে যাতে যাতে ওই খড়িটা আর কি পায় ওইখানে। তো পাওয়ার পর সে আর কি ভাবে যে এটা হয়তো বা হবে এখানে, জাস্ট নর্মালি যে খড়িগুলো পড়ে থাকে সেই রকম একটা খড়ি হবে। তো সে ওইটা নিয়ে বাসে চলে আসে। বাসটা মূলত এত মানে একটু স্ট্রং ছিল, সো দ্যাট সে এটা খুঁটি হিসেবে ইউজ না করে সেটা একটা গাছের খুঁটি হিসেবে ইউজ করে। সো খুঁটি সে নর্মালি সেই দিন আর কি কাজ টাজ করে সে চলে যায় আর কি, চলে যায় আর দিনের শেষ করে তারা বেসিক্যালি ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পর যে ঘটনা শুরু হয়, তখন যে তারা যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের যে মানে ঘরটা ছিল সেই ঘরের উপর মানে শুরু হয়ে যায় যে মানুষ দৌড়াদৌড়ি করলে যেরকম হয়, রাসেল ভাই যেরকম হয় মানুষ দৌড়াদৌড়ি করলে, বা মার্বেল নিয়ে যখন ঘরের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন যেরকম শব্দ হয় এরকম শব্দ হয় একরকম। এটা শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর এক টাইপের একটা বাতাস জড়ো মানে ঝড় বইতে থাকে অনেক বেশি। বেসিক্যালি সেই সময় ঝড়ের কোনো প্রশ্নই আসে না, কারণ সেটা একটু মানে শীত শীত তখন আসতেছে। তো তারা আর কি অনেক বেশি ভয় পায় এই জিনিসটাতে, ভয় পাওয়ার পর তারা ঘরের ভিতর থেকেই চিল্লাচিল্লি করে। তো তারা চিল্লাচিল্লি করার পর মানুষ সব আসে, আসার পর তখন অটোমেটিকলি জিনিসটা নর্মাল হয়ে যায়। তারপর তারা সে রাতে মানে নর্মাল হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর সে যে এই খড়িটা নিয়ে এসেছিল, তো সেই দিন ওই রাতে একটা স্বপ্ন দেখে যে তোমরা যদি যে কাজটা তুমি করছো এটা ঠিক করো নাই, তুমি যে খড়িটা নিয়ে এসছো এটা কালকে তুমি রেখে আসবা। তো সে এটা আর কি সকালে ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা আর কি বেশি মাথায় নেয় না, সে নর্মালি নিজের কাজ করতে থাকে। করার পর আবার যখন মানে নেক্সট যেদিন রাত্রে, তা আবার নর্মালি যেরকম মানে খাওয়া শেষ করার পর ঘুমায় পড়ে, ঘুমানোর পর তারা যখন শোয়ার পর আবার শুরু হয় সেরকম যে নেক্সট মানে আগের দিন রাত্রে যেরকম শুরু হয়েছিল একই রকম ঘটনা ঘটে। তো মানে সেদিন রাত্রে আর কি ঘটনাগুলো একটু বেশি মানে হইতে থাকে, যে বাতাস প্লাস বাতাসের যে গাছগুলো ছিল বাসার সাইডে সেই গাছগুলো অনেক পরিমাণে ওটা বাড়ির উপরে একদম পড়তে থাকে, যে বাঁশগুলো ছিল এগুলো হেলিয়ে একদম মানে মানে ঘরের উপর চলে আসে। তো তারা সেদিন অনেক বেশি ভয় পায়, আবার রীতিমতো তারা যত দিয়ে আবার চিল্লানো শুরু করে। তো তারপরের দিন আবার চলে আসে মানে সাইটে যে বাসার লোকজনগুলো ছিল এগুলো তারা চলে আসে। চলে আসার পর আবার নর্মালি হয়ে যায় জিনিসগুলো। দেন সেই রাতে আবার সে একই রকম স্বপ্ন দেখে যে তুমি ওই লাঠিটা রেখে আসবা, নাহলে আমি তোমার পুরো বংশ নির্বংশ করে দিব। তো সেই রাতে তারা আর কি ঘুমাইতে পারে নাই তারপরে ওঠার পর। তার পরের দিন সে অনেক বেশি ভয় পায়, ভয় পাওয়ার পর সে আর কি ওই জিনিসটা যেটা নিয়ে এসেছিল সেটা ওইখানে রেখে আসে। তো রেখে আসার পর ওইখানে আর একটা শিমুল গাছ আছে, শিমুল গাছে আর কি স্বপ্নের মধ্যে দেখেছিল যে আমি একটা জিনিস ভুলে গেছি, স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছিল যে শিমুল গাছে ভোগ দিতে হবে, ভোগ না দিলে জিনিসটা আর কি থামবে না, যে নিয়ে আসতে এটা অনেক বেশি ভুল করছে, এই ভুলের প্রাপ্তি হিসেবে তাকে ওই শিমুল গাছের নিচে ভোগ দিতে হবে। তো সে তখন যথেষ্ট ভোগটা দিয়ে দেয়, দেওয়ার পর সবকিছু নর্মাল হয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা একটা ছোট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের আরও একজন বিস্তার ঘটনা শুনবো। স্টে টিউন টু রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ দ্য 40। শুনছেন সবসময় রয়েছে ফুর্তি 88.1 FM, আর চলছে ভূত FM। আপনারা সবাই জানেন যে ভূত FM আরও অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং এই মুহূর্তে আমরা আরও একজনের ঘটনা শুনবো, ভূতের গলির এক কিছু ঘটনা শুনবো। ঢাকা থেকে এসছেন আমাদের আরও একজন লিসনার, যিনি ভূতের গলিতে তার একটা রিলেটিভের বাসায় ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। কি হয়েছিল, আপনার নামটা একটু প্লিজ বলবেন?
হ্যালো লিসনার, আমি সাগর ফ্রম উত্তরা দক্ষিণখান থেকে।
আচ্ছা, ভূতের গলির বাসাতে কি কি দেখতেন আপনারা? আসলে
রাসেল ভাই, যখন আমরা আমরা যখন লাঞ্চ করতে বসি তখন আমার দুইটা ভাই জয় বিজয় এবং আমি খালামুনি এবং নানু বসে লাঞ্চ করি। তো হঠাৎ আমার মামি এসে হাত ধুচ্ছে বেসিনে, তো আমার খাওয়ামুনি জিজ্ঞেস করলো যে এত লেট করছো কেন, খেয়ে নাও। তো আমার মামি কোনো রেসপন্স করলো না, তো সে আমি বললাম মামি তাড়াতাড়ি হাতটা ধুয়ে খেয়ে নাও। তো মামি খুব রাগ দেখা চলে গেল, আমার তো তার রুমে যা দরজাটা খুব শক্ত করে লাগিয়ে দিয়েছে। তো লাগিয়ে দেবার পর তো কিছুক্ষণ পর মামা আসে, মামাকে বলা হয় যে তোমার ওয়াইফ এরকম ব্যবহার করে, তো এখন কি করবো। তো আমার মামিকে ফোন দেওয়া হয় যে তুমি বাসায় এসে এইসব কী শুরু করছো। তো আমার মামি বলতেছে, তখন বলতেছে আমি তো বাসায় আসিনি, আমি তো এখনো অফিসে। তো রাসেল ভাই এতে আমরা সবাই অবাক হয়ে
যাই। আপনারা ওই বাসায় এমনিতেও অনেক কিছু দেখেছেন, ওই বাসাতে সেরকম কোনো কিছু কি মনে পড়ছে এই মুহূর্তে? আপনি অনেক কিছু বলেছেন আমাকে।
এরকম মনে পড়েছে যে সেই বাসা যেটা আগে ছিল, যে আগের বাসাটা ছিল সেই বাসায় উঠার আগে, সেই ওই বাসাতে যখন মাঝে মাঝে অন্ধকার হয়ে যেত সন্ধ্যার সময়, তখন একটা বোরকা পরা মহিলা,
আমি সেটাই বলতে বলছি,
হঠাৎ করে সামনে দিয়ে চলে যায়। সেটা আমার খালামণি
বাসার মধ্যেই,
হ্যাঁ বাসার মধ্যেই। তো খালামণি দেখে, তো দেখার পর যখন লাইট জ্বালায় কিছুই থাকে না, তো একদম ভ্যানিশ হয়ে যায়।
বোরকাটা কি রঙের থাকে?
বোরকাটা কালো রঙের থাকে,
একদম
পা দেখা যাচ্ছে না, জাস্ট নর্মাল একটা মহিলা চলে যাচ্ছে সামনে দিয়ে। তারপর মাঝে মধ্যে যে আমাদের ওইখানে একটা বেড ড্রয়িং রুম ছিল, সেখানে অনেকগুলো পুতুল ছিল। তো আমি আর আমার ভাই জয় বিজয়, তো তারা দুষ্টমি করতে করতে আমি এক সময় সেই ঘরের ভিতরে ঢুকে যাই। তো ঢুকে যাওয়ার পরে আসলে আমি যখন ঘর থেকে বের হই, তখন দেখি কিছু পুতুল একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে এবং নিচে পড়ে যাচ্ছে। আসলে এটা দেখে আমি প্রায় সেন্সেশন মতো হয়ে যাই। তো খালামুনি সবাইকে ডেকে এনে বলি যে এরকম এরকম, তো ওরা বলছে বাবু কিছু হয় নাই, তুমি তোমাদের বাসায় চলে যাও, এগুলো কিছু না। তো
অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করতে চাই আজকের ভূত এফএম। ঘটনাটা খুব অদ্ভুত, আমি আমার তার সাথে পরে ইমেইলেও যোগাযোগ হয়েছিল। একটু শুরু ঘটনাটা লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিশেল, জার্মানিতে এভিয়েশন অ্যান্ড পাইলটিং এর ওপর পড়াশোনা করছি। আজ আমার ফার্স্ট লেখা একটা ঘটনা, কোনো এপিসোডে আজ এখনো পর্যন্ত কোনো এপিসোড মিস হয়নি আমার। এবং তিনি বলছেন যে অ্যাজ আওয়ার কোর্স ইজ এভিয়েশন অ্যান্ড পাইলটিং, সো আমাদের ম্যাক্সিমাম প্রফেসররা এক্স পাইলট অ্যান্ড সাম আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আ পাইলট অর এভিয়েশন এক্সপার্ট। এবং এই এক্সপার্টরাই এই ঘটনাটা শেয়ার করছেন তার সাথে, তেমনই একটা ঘটনা তিনি আমাদেরকে বলছেন। এবং তিনি বলছেন যে তারা একটা এয়ারলাইন্সের পাইলট হিসেবে একটি রাতের ফ্লাইট অপারেশনের দায়িত্বে ছিল তার কোনো একটা ফ্রেন্ড, যিনি গল্প ঘটনাটি বলেছেন। এবং তিনি বলছেন যে এয়ারক্রাফ্টটি যখন আকাশ থেকে 32,000 feet ওপরে, তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাসেঞ্জারদের ঘুমানোর জন্য প্লেনের নিচের ডেক থেকে কিছু জিনিস আনতে যান, এবং সেখানে তিনি যখন একটা বক্স ওপেন করেন, কিছু তিনি দেখেন যে ভেতরে কুঁজো হয়ে একজন বসে আছেন। তিনি যে মুহূর্তে ধমক দিয়ে বললেন যে এখানে নর্মাল প্যাসেঞ্জারদের আসা নিষেধ, আপনি কেন এখানে এসছেন, মানুষটি তার দিকে ফিরে খোঁজ। এবং সেখানে তিনি সেটা দেখেই সঙ্গে সঙ্গে চিৎকার দেন। ঠিক ইন দ্য মেন টাইম ওপরে প্যাসেঞ্জার কেবিনে একজন বৃদ্ধ মহিলা খুব জোরে চিৎকার করে উঠলেন, এবং তার কাছে গেলে তিনি বললেন তার পাশে একজন পাইলট বসা ছিল অ্যান্ড তার সাথে অনেক গল্প করছিল, বাট তিনি হঠাৎ করেই কেমন যেন নিমিষেই উধাও হয়ে গেলেন। পরবর্তীতে প্লেনটি এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় এবং এভিয়েশনে জানা যায় এবং ইনভেস্টিগেশনে জানা যায় যে ওই এয়ারক্রাফ্টের কয়েকটি পার্টস ছিল তখন থেকে 18 years আগে একটা ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনের। আমি এটা নিয়েই অনেক চিন্তা করছিলাম যে আসলে ক্র্যাশ কোনো এয়ারক্রাফ্টের পার্টস আসলে কোনো মানে কিছু করা যায় কি না, মানে ব্যবহার করা যায়। এবং আমি খুব অবাক লেগেছে যে আপনারাও অনেকেই রেগুলার যাওয়া আসা করছেন দেশের বাইরে, দেশের ভেতরে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে, এবং কোন সময় যদি হঠাৎ করে এরকম একটা অপরিচিত যেটা আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, বা কেউ যদি আসলেই আপনার যদি সিটের ওপরের বক্স খুলে দেখেন যে ভেতরে একটা মানুষ বসে আছে, মানে অদ্ভুত লাগার কথা। আমি 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 আবারও ইমেল করেছিলাম মিশেলকে, এবং মিশেল আমাকে বলেছেন যে তার যে ইনস্টিটিউশন, যে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড সায়েন্স ওয়ার্মস জার্মানি, এবং তিনি বলছেন যে দিস ইজ আ ট্রু স্টোরি হোয়াট আই শেয়ার্ড, এবং তিনি বলছেন যে আমার প্রফেসর ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ দ্যাট পাইলট হু অপারেটেড দ্যাট ফ্লাইট, এবং তিনি বলছেন ডিউ টু সাম স্পেশাল রিজন I'm able to share my unable to share my professor's name, ebong tarpor tini share korni, ebong tini bolechen je jodi kono doubt thake tini eta prove korte paren in many ways, etao tini likhechen, ebong tar kache onek aviation related aro onek horror stories royeche, je stories gulo onek interesting tini likhechen ebong tini shegulo share korte chan. Michelle, ami jani na amar pokkhe ashole eta ber korata ektu মানে অদ্ভুত টাইপের, বাট আপনি আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনা অবশ্যই জানাবেন। আমরা যারা এক্সপার্ট রয়েছেন বা যারা এই সমস্ত সমস্ত সম্পর্কে অনেক বেশি জানেন তারা বলতে পারবেন ঘটনাটা আসলে মানে আসলেই কোনো একটা পুরনো এয়ারক্রাফট মানে ক্র্যাশড হয়ে যাওয়া কোনো একটা এয়ারক্রাফটের পার্টস ইউজ করা যায় কিনা, বাট ঘটনা যেটা আপনি বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে এবং যদি কেউ এই ঘটনাটা এক্সপিরিয়েন্স করে থাকে তাহলে সেটা আসলেই অন্যরকম একটা অনুভূতি হওয়ার কথা সেই মুহূর্তে। যাই হোক, অনেকক্ষণ পর্যন্তই আমরা আজকে অনেক ঘটনা শুনলাম এবং আজকে লম্বা একটা শো করলাম আমরা। আশা করছি যে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা এনজয় করেছেন, আর যারা এনজয় করলেন তাদেরকে তারা অবশ্যই জানাবেন এবং কোন ধরনের ঘটনা চান সেটাও আমাদের জানাবেন। আমরা যদি আমাদের সীমাবদ্ধতা একটাই যে আমাদের সবসময়ই ঘটনা কীরকম পাবো সেই আশায় সারা উইক অপেক্ষা করতে হয় কোনো ঘটনা বানিয়ে বা কোনো ঘটনা আমাদের মন থেকে মানে মেমোরি থেকে লিখে কোনো ঘটনা আমরা প্রচার করি না, সেটা আমাদের সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আর কি। যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবারে ঠিক একই সময়ে, এবং তার আগে জানিয়ে দিই যে আমাদের সাথে ফেসবুকে সারা সপ্তাহ জুড়েই আমি ইমেইলগুলো করি, সুতরাং আপনি অবশ্যই ফেসবুকে কমেন্ট করতে ভুলবেন না, ইমেলে ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠান আমাদের কাছে। যারা এসে ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই অবশ্যই ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। আমাদের ফেসবুকে অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm.rasel। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং আপনাদের সবার জন্য রইল অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের মতো এখানেই, টাটা। This track was downloaded from fusionbd.com.